This program is sponsored by RD Tess, serious about quality.
হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মিট দ্য মেন্টরস বা এসকেবিডি প্রোগ্রামের তৃতীয় অনুষ্ঠানে। আজকে আমাদের মেন্টর হিসেবে উপস্থিত আছেন মিস্টার ফখরুজ্জামান, তিনি সিটিও মিলেনিয়াম সলিউশনস লিমিটেডের। মিস্টার জামান একটা ফাউন্ডিং মেম্বার যিনি মিলেনিয়ামের প্রথম থেকে আসলে আছেন। মিস্টার জামান স্ট্র্যাটেজিক টেকনোলজি ডিরেকশন দিয়ে থাকেন এবং এছাড়া ক্রিয়েটিভ ইনপুটস মিলেনিয়ামে তিনি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টসে বরাবরই দিয়ে আসছেন এবং তার 16 বছরের একটি বিশাল এক্সপিরিয়েন্স এই সফটওয়্যার শিল্পে রয়েছে। তার এক্সপার্টাইজ ফিল্ডের মধ্যে রয়েছেন যে তিনি সফটওয়্যার আর&ডি করেন, তিনি প্রোডাকশন এবং ম্যানেজমেন্ট সাইডেও রয়েছেন এই সফটওয়্যার ইন্ডাস্ট্রির, এবং শুধু লোকাল না, গ্লোবাল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। মিস্টার জামান সফটওয়্যার ম্যানেজার হিসেবে কাজ করেছেন বেল আটলান্টিকে আর&ডি এশিয়া ল্যাবে, এবং তার শিক্ষাগত যোগ্যতার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা ছিল বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তিনি বিএসসি ডিগ্রি নিয়েছেন এবং এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি ফিনান্সের উপরে মেজর ফিনান্সে এমবিএ ডিগ্রি নিয়েছেন। তো আজকে আমরা মিট দ্য মেন্টরস বা এসকেবিডিতে মিস্টার জামান ভাইয়ের কাছ থেকে শুনবো তার এই যে দীর্ঘ কেরিয়ারটি রয়েছে, এই কেরিয়ারটি তিনি যেভাবে তৈরি করেছেন তার সম্পর্কে, যে পথটি তিনি পাড়ি দিয়েছেন, বিভিন্ন রোল প্লে করেছেন সফটওয়্যার ডেভেলপমেন্টে, সেই রোলগুলো সম্পর্কে আমরা জানবো। তাই আর আমার কথা দীর্ঘায়িত না করে আসুন আমরা মিস্টার জামান ভাইয়ের কাছেই আমাদের সরাসরি প্রথম প্রশ্নটি করে ফেলি। ভিউয়ার্স, একটু আগে আপনাদের সবাইকে আমি জানালাম মিস্টার জামান ভাইয়ার পুরো এই কেরিয়ার পাথটি, অর্থাৎ তিনি কারেন্ট কোন রোলে রোল প্লে করছেন এবং এই পথ পর্যন্ত আসতে তিনি কোন কোন রোলগুলো প্লে করেছেন। এবার আমরা ডিটেলস তার কাছ থেকে শুনবো। তো জামান ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, যে ভাইয়া আপনার গ্রাজুয়েশন তো বুয়েট থেকে ছিল, তো আপনি কি স্টুডেন্ট লাইফ অবস্থাতেই জব শুরু করেছিলেন নাকি স্টুডেন্ট অবস্থা শেষ করার পরে আপনার এই জব রোলগুলো প্লে করা শুরু করলেন? তো সেই কেরিয়ার পাথটি আমরা শুনবো আপনার কাছে, আপনার কাছ থেকে। সো ভিউয়ার্স, এবার জামান ভাইয়ের কাছ থেকে শুনুন।
থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি, এই যে সফটওয়্যার প্রোগ্রামিং করবো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আসবো, এটা স্টুডেন্ট লাইফে খুব একটা প্ল্যান করিনি, আই উইল বি ভেরি ফ্র্যাঙ্ক। আর ছাত্রাবস্থাতেই কিছু কাজ করেছি, কিন্তু সেটা হয়েছে অনেকটা, আমার এক বন্ধু ছিল, ও ইলেকট্রনিক্সে খুব ভালো ছিল, সেকেন্ড ইয়ারে যখন বইটি ইলেকট্রিক্যাল পড়তাম তখন ওর সাথে ইলেকট্রনিক্সে কিছু কাজ করে একবার কিছু উপার্জনের সামান্য হয়েছিল। তো অ্যাজ সাচ সফটওয়্যারে বা প্রোগ্রামিংয়ে আমাদের কোর্স ছিল ইলেকট্রিক্যালে, কিন্তু আই উইল ভেরি ফ্র্যাঙ্ক, যে প্রথম মনে আছে আমরা যে মেইন ফ্রেম আমাদের ইয়েটা ছিল ল্যাবরেটরি, ওখানে গিয়ে রাদার উল্টা ইয়েই হয়েছে, যে ওখানে মেইন ফ্রেমের লোকগুলিও খুব বিকট ছিল, তারা মানে দেখা গেল খুব একটা ফ্রেন্ডলি ছিল না। তো ওই জন্য সফটওয়্যার আসা হবে এটা কখনই ওইভাবে প্ল্যানের মধ্যে ছিল না। কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুরা, ওরা তখন মেশিন ডায়ালগ বলে একটা কোম্পানি ছিল, সেটা 1986 এ হয়, আমাদের যিনি মেইন মেন্টর বা মেইন যিনি কোম্পানি ওনার, হি ওয়াজ দ্য ওনার, তো উনি ইউকে ইম্পেরিয়াল কলেজ ইউকে থেকে, হি ওয়াজ ওয়ান আই থিঙ্ক টপার, ওয়ান অফ দ্য টপার্স, আইদার ফার্স্ট অর থার্ড। তো উনি যেমন ফিলিপসের সাথে আগে কাজ করতেন কনসাল্টিংয়ে, পরে ভলভো কর্পোরেশনের কিছু কনসাল্টিংয়ে কাজ করতেন, উনি দেশে এসে একটা ছোটো অফশোর হাউজের মতো করেছিলেন। তো ওনার কোম্পানিতে মেশিন ডায়ালগ সিস্টেমসে আমাদের ব্যাচের কিছু বন্ধুরা ঢুকলো, এবং আমার মোটামুটি বেশ ঘনিষ্ঠ একজন বন্ধু, সেও বললো তুমিও একটু দেখো আসো। তারপর গেলাম, তো উনি পরে কিছুদিন পরে একটু সময় দিলেন যেতে, তখনও রেজাল্ট বেরিয়েছে মাত্র, ঠিক ওরকম হয়নি, তখন আমি ভাবলাম ঠিক আছে এমনিতে কিছুদিন দেখি কী কাজ হয় নিজের থেকে। তো সেই রকমভাবে বলতে গেলে ফুল এমপ্লয়মেন্টের আগে এক দু মাস এমনিতে ওনার ওখানে দেখেছি কাজ করেছি, ফাইনালি হি অফার্ড মি দ্য এমপ্লয়মেন্ট। তো আমার ব্যাকগ্রাউন্ডটা ওইভাবেই শুরু, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা সত্ত্বেও সত্যিকার অর্থে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওইভাবে কখনো করা হয়নি। সফটওয়্যার ওটা বেসিক্যালি ওনার ইন্টারেস্ট, মানে একটা লোক কত ডিপলি ইন্টারেস্টেড হতে পারে যে সফটওয়্যার বা প্রোগ্রামিংয়ে, সেটা দেখে এক ধরনের আগ্রহ জন্মে। ওখানে আমি প্রায় 4.5 বছরের মতো সময় কাজ করেছি। ইনসিডেন্টালি আর আনফর্চুনেটলি আমাদের ওই কোম্পানিটা পরে 1991-এর শেষের দিকে, নিটুর দিকে, ওইটা চলে যায় বাংলাদেশ থেকে, উনি পরে ইউএসএ চলে যান, মানে স্টেপ স্টোন কর্পোরেশনে জয়েন করেন, আমরা হি গট গুড ব্রেক্স দেয়ার। কিন্তু আনফর্চুনেটলি একটা বড় প্রজেক্ট আমাদের ছিল, আমরা বলতাম ভিডিও, ভিজুয়ালি ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন অর্গানাইজার, তো ওইটা মেশিন ডায়ালগের একটা মোটামুটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হওয়ার কথা ছিল। ওইটাতে আমরা প্রায় 1.5-2 বছরের বেশি সময় কাজ করি। এর আগে আমরা ভলভো কার কর্পোরেশন থেকে বেশ অনেক ভালো ভালো প্রজেক্ট পেতাম, করেছি, কিন্তু একদম প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা মোহ চাপে আর কি ওনারা। এবং ওইটা ওই সময়ে ভিজুয়াল বেসিক 1.0 খুবই ফ্লেকি ছিল, সেটা আসে এবং আমাদের কম্পিটিশনটা ছিল ইনডিরেক্ট, অবশ্যই মাইক্রোসফট সেটা জানতো না যে আমরা ভিজুয়াল বেসিকের থেকেও একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করবো, বেটার প্রোডাক্ট। এবং ইট ওয়াজ ইন এ সেন্স, আমরা ওই সময় আই ওয়াজ এক্সট্রিমলি লাকি যে অবজেক্ট ওরিয়েন্টেশন কনসেপ্ট বা ডিজাইন ওইগুলি আমি ব্যাক ইন 1988 ডিসেম্বর বা 1989 থেকেই করি, এবং যেটা তখন বাইরে ঠিক এখন যেটা ফ্যাশন মানে বা কী বলবো সবাই ইউজ করছে সেটা সেই রকমভাবে ছিল না। তো তখন ওইগুলি করতাম এবং আমরা স্টেপস্টোন কর্পোরেশনের অবজেক্টিভ সি এটা নিয়ে কাজ করতাম, যেটা স্মল টকের সাথে অনেকখানি মিল আছে। স্মল টক মানে C++, ওটা কী করতো প্রিপ্রসেস করে সি এবং C++ কোড জেনারেট করতো। তো ওখানে লাইব্রেরি বিল্ডিংয়ে অনেক কাজ করেছি, আমাদের যিনি মেন্টর যে নুলগনি চৌধুরী, ওনার স্পেশালি হি ওয়াজ ভেরি গুড ইন কম্পাইলার ডিজাইন। তো যে নতুন নতুন ল্যাঙ্গুয়েজ বানানো এটা আমাদেরকেও উনি অনেকখানি শেখান, এবং আমাদের ওটা একটা ইন্টারেস্টিং নেশার মধ্যে হয়েছে, আমরা কিছু একটা নতুন ল্যাঙ্গুয়েজ বানাই। তো এরকম ভিজুয়াল বেসিকের থেকেও মানে ডিজাইন ওয়াইজ খুবই স্ট্রঙ্গার একটা প্রোডাক্ট কিন্তু আমাদের ছিল। কিন্তু যে মুশকিলটা হয় যে স্বাভাবিক এরকম একটা কম্পিটিশানে আমাদের মার্কেটিং পার্টনার লাগে। এরিকসন আমাদের সাথে কিছু আগ্রহ দেখেছিল, যে টেলিকম জায়ান্ট এরিকসন, আবার ওনার কিছু ভালো বন্ধু ছিল, তারা বেশ বলেছে অনেক অ্যাবাউট $1 মিলিয়ন আর মোর একটা ইনভেস্টমেন্টের আশ্বাস ছিল। কিন্তু 1991 দিকে কি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে দেখা যায় ওরা ব্যাক অফ করে। তখন আমাদের কোম্পানিতে আমরা 1.5-2 বছরে প্রায় নুল ভাইয়ের মতো আর কি, আমাদের যিনি ওনার, প্রায় অ্যারাউন্ড $500 মিলিয়ন মতো খরচ হয়ে যাওয়ার পরে কিন্তু সেই হিসেবে মার্কেটিং বা রেভিনিউর স্ট্রিম দেখা যাচ্ছে না, তখন উনি চলে গেলেন। তারপর আমার ক্যারিয়ারে যেটা হলো যে একটু তো লোকাল মার্কেটে সত্যি কথা যেটা সফটওয়্যার জিনিসটাই বোঝানো যেত না, যে কোথাও গেলে আচ্ছা এটা কী করো তুমি, হোয়াটসঅ্যাপ করো, ওয়ার্ড পারফেক্ট করো, মানে এই টাইপের অবস্থা আর কি। তো যাই হোক বলতাম যে না এগুলি তো করি না, তাহলে কী করো, যে যাই হোক আমরা একটা ছোটো সফটওয়্যার কোম্পানিও করেছিলাম কয়েক বন্ধু মিলে। ওই সময় সরকারের উচ্চ পর্যায়ে আমাদের কিছু কানেকশনও ছিল, আমার এক বন্ধু ছিল তখনকার প্রাইম মিনিস্টারের আপন ভাগ্নে, তারপরও মানে যা হয় মানে কোনো কিছু দিয়ে হয় না কারণ তারা বুঝতেই না ব্যাপারগুলি। তো এরকম একটা পরিস্থিতিতে আমি ICT VTR যেটা এখন ইসলামিক ইউনিভার্সিটি IUT ওখানে কিছুদিন পড়াই কম্পিউটার সায়েন্সে, এটা অনেকটা পার্ট টাইম এ হিসেবে। ওর মধ্যে যে খুব মন ছিল তা না, মানে এখন কী করবো, মাঝখানে ইন্টারিম একটা ইয়ে ছিল। তারপরে ICDDRB একটা পজিশন বোধহয় ওরা পেপারে পাবলিশ করে, ওখানে পরীক্ষা টিক্ষা দেই, তো ওরা বেশ অনেকের থেকে একজনকে নেয়, তো লাকিলি আই গট দেয়ার। তো ওখানে কাজ করি অ্যারাউন্ড তারপরে 2.5 বছরের মতো। তারপরে ব্যাংককে একটা ট্রেনিংয়ে ইনিশিয়ালি যাই, ওখানে অ্যাডভান্স নেটওয়ার্কিংয়ের RCC রিজনাল কম্পিউটার সেন্টার AIT-র। তো ট্রেনিংটা শেষ করে ওই সময় একটা আরেকটা কোম্পানির সাথে কথা ছিল থাইল্যান্ডে, ওরা বলছিল R&D-তে ওদের খুব আগ্রহ, আমার বরাবরই কম্পোনেন্ট বিল্ডিং R&D এসবে কিছু আগ্রহ ছিল, মেশিন ডালে ওই কাজগুলি বেশি করেছে, তো একটা আগ্রহ তৈরি হয়। তারপরও আমি আমার ট্রেনিংটা শেষ করে দেশে আসি, যে প্রজেক্টটা ছিল ICDRB ওটা কমপ্লিট করি, করি তারপরে আমি চলে যাই ব্যাংককে আর কি। তো ওখানে প্রথমে একটা এক্সপার্টি টেকনিক্যাল ইকুইপমেন্ট কর্পোরেশন ওদের R&D-তে কাজ করি। তো প্রথম দিকে খুব ইন্টারেস্টিং কাজের পরিধি যেরকম ছিল, আমার ভোর হয়তো 7টার দিকে অফিস শুরু, গিয়ে দেখা যেত যে R&D ল্যাবে অনেক সময় ওদের যে PC বোর্ড টোর্ড ওইগুলি নিয়ে কিছু রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছি, নতুন দেখার চেষ্টা, কিছু এনার্জি সেভিং যে বিভিন্ন লাইট এটা ডিজাইন করার চেষ্টা করছি, একদম ব্যাক টু মাই সর্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেরিয়ার। কিন্তু ইন্টারেস্টিং হলো যেহেতু আমার কিছু সফটওয়্যার কিছু এক্সপিরিয়েন্স ছিল 4-4.5 বছরের, তো আমাকে ওই ওদের MIS পার্টটাও দেখতে হতো। তো যেটা হতো তারপর আবার যে আমি আবার পাশাপাশি MBA-টাও করেছিলাম IBA থেকে, তো ওই জন্য ফরেন ট্রেডটাও একটু দেখতে হতো। থাই কোম্পানি বস খুব ইন্টারেস্টিং ছিল, সেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার ইয়ে করা ইঞ্জিনিয়ার, তারপর MBA করা। সো হি অলসো বিকেম ওয়ান অফ মাই মেন্টার্স, তার কাছে অনেক কিছু শেখা, এবং ওরকম দেখা যেত আমার ওয়ার্কিং টাইম ওকে 7টা থেকে রাত 10টা 11টা অনেক সময় থাকা, যে কয়েকটা ডিপার্টমেন্টে কাজ করা, R&D দিয়ে শুরু করতাম, তারপর MIS একটু কাজ করতাম, তারপর ফরেন ট্রেডে কাজ করতাম। তো এটা খুব মানে আই এনজয়েড, মানে যদিও লম্বা ওয়ার্কিং আওয়ার্স বাট আই এনজয়েড। তো মেইন যেটা আসলে ড্রিম ছিল বা প্ল্যান ছিল, যে ওনাকে প্রথম থেকেই বলেছি যে আই ওয়াজ লাকি যে আমি বাংলাদেশ থেকেও 4-5 জন আর বেশ কয়েকজন পরে প্রায় 10-11 জন ইঞ্জিনিয়ার ওইখানেই গেছিলো আর কি, বাংলাদেশ থেকে ওদেরকে নিয়ে গেছিলাম। একটা হোপ ছিল যে বাংলাদেশে একটা R&D সেন্টার করবে ওরা, যে এলিভেটারের হাই এন্ড যে ইয়েগুলি হয়, রিমোট মনিটরিং সিস্টেমগুলি হয়, এসবের উপরে আর&ডি হবে, সফটওয়্যার নিয়ে কাজ হবে, ইলেকট্রনিক্সে কিছু আর&ডি হবে, তো ওই রকম হাই ফ্লাইং ড্রিম ছিল। এবং সেও বেশ কনভিন্স যে আসবে, পরে তাদের বোর্ড বোধহয় রাজি হয় না, প্লাস আমার পরে একটা ধারণা হলো যে সেও নিজেও হয়তো খুব সিরিয়াস ছিল না। অ্যান্ড ফ্র্যাঙ্কলি আমাদের লাস্টের দিকে রিলেশনশিপটা খুব যে ভালো গেছে তা না, ওইটা একটা প্রজেক্ট শেষ করার পরে সেটা নিয়েও দেখা গেল প্রজেক্টের আউটকাম নিয়ে, যদিও ডকুমেন্টেশন বা তাদের এগ্রিমেন্ট ছিল, বাট এগেইন আউটকাম নিয়ে কিছু ডিফারেন্স ইন ওপিনিয়ন হলো। তারপর আমাদের অন্য ছেলেরাও চলে গেলো, সব কিছু মিলে টিলে আমি আই ডিসাইডেড টু লিভ। এবং তখন 97 ছিল, 97-এর সেই ক্রাইসিসের কথা সবার মনে আছে, জুলাই যে ক্রাইসিস, অ্যান্ড পার্সোনালি আই ওয়াজ অলসো এফেক্টেড। তারপরে ওই ক্রাইসিসের সময় ভাবলাম যে ঠিক আছে, অন্য অন্য কোম্পানিগুলিও তখন আগে আগ্রহ দেখাতো যে যাই, মানে ইন্টারেস্টিং মানে হচ্ছে আমার জন্য খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল ওটা, প্রায় অ্যারাউন্ড 6 মান্থ, যে আমি একটু রাগ করেই ছেড়ে দিই। তারপরে ও বলছিল না, তুমি আমার যে বস, যে এখন যেও না, এখন তো বাইরের অত ভালো অবস্থা না। আমার নিজের উপরে বেশি কনফিডেন্ট ছিল যে আগে যেহেতু অনেক লোক চাচ্ছে নিশ্চয়ই কিছু একটা হবে, কিন্তু যখন ছেড়ে দিয়ে তারপর দেখলাম যে আসলে কিছু তেমন হচ্ছে না। 6 মাস অলমোস্ট আমি বসেছিলাম, কিছু কনসাল্টিং করেছি, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং দে কুড নট পে, সো যা হয় আর কি। এরপরে আরেকটা সূত্রে বেল আটলান্টিক, মানে বেল ল্যাবসেরই সিস্টার, ওদের একটা ইয়ে ছিল ওখানে আর&ডি সেট আপ, তো ওখানে আমার এক সিনিয়র ভাই এআইটি, তার সূত্রে কিছু পরিচয় ছিল। তখন আমি প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে না, হয়তো সিঙ্গাপুর বা অন্য কোনো দিকে যাওয়াটা বা ইউএসটিএস, তো তখন ওরা একটা ইন্টারভিউ নিল একদিন, যে সকালে কতক্ষণের জন্য জানি না, কোনো কোনো একটা কারণে সারাদিন রেখে দিল, দে গট সর্ট অফ ইমপ্রেসড। তো ওইটা সারাদিন থেকে থেকে ওদেরও তখন সব জায়গায় এমপ্লয়মেন্ট বন্ধ আসলে, কারণ ক্রাইসিস 97 জুলাই, এরপরে সারা মানে ইন্দোনেশিয়াতে দাঙ্গা হচ্ছে, রায় মানে রিয়েলি টাফ টাইম। তো সামহাও যে আমার যে 9X বা আমরা যেটা বেল আটলান্টিক বলছি, ওটা ছিল আগে 9X কর্পোরেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওটা মার্জ হয়ে পরে বেল আটলান্টিক হলো, ওই যে বেবি বেলগুলি ভেঙে যেটা হয় আর কি। তো ওখানকার যে আমার ইউএস বস ছিল আর্তুরুস বার্নসকে, সে হি ওয়াজ কাইন্ড এনাফ অর মেবি বোল্ড এনাফ, সে ওই সময় স্পেশাল রিকোয়েস্ট ইউএসএ থেকে রিকোয়েস্ট টিকোয়েস্ট করে টোরে সে স্পেশাল একটা ইয়ে বের করলো, না আমাকে সে নিবেই সর্ট অফ, মানে সামহাও। তো আমরা ওখানে ঢুকলাম, ওখানে আর&ডি প্রজেক্টে কাজ করতাম, ওখানেই দেশে ফেরার আগ পর্যন্ত ওখানেই ছিলাম। তো বেসিক্যালি আমরা একটা ছিল আমাদের টিভি ফোন অ্যাপ বলে একটা প্রজেক্ট ছিল, কিউএনএক্স একটা অপারেটিং সিস্টেম আমরা কাজ করতাম, ওখানে একটা ইন্টারেস্টিং গ্রুপ ছিল, হার্ডওয়্যার ডিজাইন একটা গ্রুপ ছিল, সফটওয়্যার ডিজাইন আর একটা গ্রুপ ছিল। তারপরে 99-এর অ্যারাউন্ড জুলাই সেপ্টেম্বরের দিকে আমাদের যে মিশনটা ছিল, আমাদের মিশনটা ছিল বেল আটলান্টিক যে টেলিকম জায়ান্ট থাইল্যান্ডের, তাদের আর&ডিতে হেল্প করা। তো সেটার প্রজেক্ট পিরিয়ড মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, তো বেল আটলান্টিক নিউ জার্সিতে ফেরত গেছিলো। আমাদের আমার বেশিরভাগ বন্ধু কলিগরা ওখানে অনেকে জিকিয়েছে, আমারও একটা হালকা ইয়ে ছিল, কিন্তু তখন একটা পার্সোনাল ডিসিশন নিলাম যে এখন যদি যাই, আমার মেয়ে ছিল তো ছোটো, ভাবলাম যে ইউএসএ গেলে আবার ফিরতে ফিরতে অ্যাটলিস্ট 8-10 বছর তো লাগবেই মিনিমাম একটা সেভিংস বা ফ্যামিলি হতে, তাই ততদিনে মেয়ে বড় হয়ে যেতে ও এমন একটা অবস্থায় যাবে, ওকে নিয়ে ফেরাটা একটু মুশকিল হবে, কারণ ওটা ওর জায়গা হবে আপব্রিঙিং। তো সব কিছু মিলে টিলে ডিসাইডেড টু কাম ব্যাক, যে প্লাস দেশও কিছু করা যায় কিনা, এটা বরাবরই ছিল যে আমি কখনোই এটা ঠিক আত্মপ্রচার না, আমি কখনোই বাইরে সেটেল করবো না, এটা বরাবরই একটা চিন্তা ছিল। তো চলে আসলাম, তারপরে এসে হরাইজন সফটওয়্যার বলে একটা সফটওয়্যার কোম্পানি করলাম, যেটা মিলেনিয়ামের পূর্বসূরি, এখন যে আমাদের মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন আছে সেটার আগে। আমার সিনিয়র পার্টনার যিনি মাহমুদ ভাই, ওনার সাথে মিলে, ওনার একটা কোম্পানি ছিল ওনার্স, ওনার্সের একটা স্টেক ছিল আর আমার একটা স্টেক মিলে আমরা হরাইজন করলাম। তো ওইটা মার্কেট করতে গিয়ে আমরা কিছু ইন্টারেস্টিং কাজ পেলাম, সিলিকন ভ্যালিতে একটা প্রথম কাজ পেলাম, জাভা জেটুইতে আমরা তখন এক্সপ্লোর করতাম এবং ইন্টারেস্টিং, তারপর আবার অস্টিনের একটা কোম্পানি আসছিল, তাদের কাছ থেকেও কাজ পেলাম। পরে মার্কেটিং গিয়ে আমরা যেটা দেখলাম যে দুইটা কোম্পানি আলাদাভাবে একই রকম কাজ করছি, থাকতে একটু অসুবিধা হয়, কাস্টমার একটু কনফিউজ হয়। তো তখন আমরা মার্জিং করলাম অ্যারাউন্ড 2001-এর দিকে, মার্জ করে আমরা মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড করলাম
2001 সালে,
রাইট। সো এই মোটামুটি ক্যারিয়ার, তারপর তো এখানে কোফাউন্ডিং সিটিও এই রোলটা প্লে করছি।
আচ্ছা, তো ভাই আপনার ক্যারিয়ার পাথটা আসলে শুনলাম, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ রোল আসলে প্লে করেছেন আপনি। একটা সার্টিন টাইম আপনি আপনার যে কোর ব্যাকগ্রাউন্ড ছিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের উপরে কাজ করছেন, আবার সফটওয়্যারের উপরেও কাজ করছেন এবং এখনও করছেন আসলে। তো আমার আসলে যে প্রশ্নটা, যে এখান থেকে আসলে আপনার এই ক্যারিয়ার পাথ থেকে আপনি আপনার জন্য কোনো এক্সপার্টাইজড ফিল্ড কি আলাদা করে ফেলেছিলেন যে আমি পার্টিকুলার এই ফিল্ডেই এক্সপার্টাইজ অ্যাচিভ করবো? যেমন R&D বা সফটওয়্যার R&D এর উপরে আপনার একটা এক্সপার্টাইজ আছে, বিশাল সময় ধরে আপনি কাজ করেছেন, সফটওয়্যার ম্যানেজার হিসেবে আপনি নিজেই বললেন যে পেল ল্যাবে কাজ করেছেন, তো এই এক্সপিরিয়েন্সগুলো থেকে আপনার কাছে কী মনে হয় যে আপনার এই কেরিয়ার পাথে আপনার বেশ বড় অ্যাচিভমেন্টগুলো কী, বা কোনটা মনে হয়েছে যে আপনার কাছে একটা এক্সপার্টাইজ বা আপনি এই জায়গাটা আপনি অনেক ভালোভাবে শিখতে পেরেছেন বা কাভার করতে পেরেছেন?
হ্যাঁ, আমার যেটা মনে হয় যে এটা ঠিক যে ওই আমরা যে কম্পোনেন্ট তৈরি করা বা বিভিন্ন ইউটিলিটি সার্ভিস দেওয়া বা যে কোনো কিছু এক্সপ্লোর করা, আমার একটা জায়গায় মনে হয় নিজের এত দিনের ইয়েতে ডেফিনেটলি শিখছি তো এখনও, তো একটা ব্যাপার মনে হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে জিনিসগুলি দেখা বা ডিকম্পোজ করা, অ্যানালাইজ করা বা ডিজাইন করা, তো এই জায়গাটা আমার মনে হয় আমি হয়তো কিছুটা কন্ট্রিবিউট করতে পারি, এবং ডিজাইন স্কিলের জায়গাটা, এবং আরেকটা বড় জায়গা যেটা হচ্ছে যে নতুন টেকনোলজি বা নতুন বিজনেসের কনসেপ্টগুলি যেটাকে রিয়েলি এক্সপ্লোর করা, ইয়ে করা, ডিজাইন করা, ওই জায়গাটাতে খুবই মজা পাই। আর মানুষের একই সাথে এম্পাওয়ার করা, যে লোকজনকে আমি যেটুকু জানি এটার থেকে পারলে একটু বেশি যদি শেখায় দেওয়া যায়, যে ব্যাপারটা আর কি, যে যে ওটার মধ্যে একটা আনন্দ আছে যে আরেকজন রিয়েলি ভালো শিখছে, হয়তো অনেক সময় দেখা যায় যে সে পরে আমার সাথে থেকেও ভালো কাজ করছে। সো মেন্টরিং বলি বা ট্রেনিং বলি, এই 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 কয়েকটা জায়গায় আমি বিশ্বাস করি আমার হয়তো কিছু স্কিল আছে।
আচ্ছা, ওই ট্রেনিং থেকে আসি ভাইয়া, আমরা জানি যে আপনি ব্যস্ত ট্রেনার হিসাবে বেশ কিছুদিন ধরেই কাজ করছেন, তো বেসিসে কাজ করতে যে আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশের সফটওয়্যার ফার্মে আপনি যাদেরকে ট্রেন আপ করছেন সেই আসপেক্ট থেকে, যেটা আপনি বাইরেও কাজ করেছেন একটা সময়ে, তো এই যে দুটা লেয়ারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আপনি যখন ট্রেনিং দিচ্ছেন নিশ্চয়ই আপনি মানে বুঝতে পারছেন যে আমাদের হিউম্যান রিসোর্সদের কোন কোন জায়গাগুলোতে স্কিলের অভাব রয়েছে, বা কোন জায়গাগুলো আমরা যদি একটু মিট আপ করতে পারি তাহলে হয়তো আমরা বেশ বড় বড় কাজগুলো করতে পারবো, ইন্ডিয়া বা অন্যান্য দেশে আউটসোর্স করছে, সুনাম অর্জন করেছে, তাদের মতো জায়গায় যেতে পারবো হিউম্যান রিসোর্স স্কিল ডেভেলপের ক্ষেত্রে। তো আপনি ট্রেইনার হিসেবে আপনার কাছে কী মনে হয়েছে যে কোন জায়গাটা আমরা বেশি ফ্লো করছি আসলে বা ল্যাকিংস রয়েছে আমাদের?
হ্যাঁ, মানে আমাদের একটা যেটা বড় ব্যাপার মনে হয় যে আমাদের অনেক ফ্রেশ ট্যালেন্টস আছে। হ্যাঁ, এটা এটা কিন্তু সত্যি, যে জায়গাটায় আমি একদম দুইটা পার্সপেক্টিভ দুইটা ভাগে যদি ভাগ করি, যে একটা জায়গায় আমাদের সমস্যা রয়ে গেছে যে আমাদের এনাফ মানে ট্রেইনার বা মেন্টর নাই, এটা ঠিক, যে এটা আরেকটা ইয়ে হচ্ছে যে এক্সপোজার যেটাকে বলে, যে বাইরে অনেকে যে যারা কাজ করছে তারা অনেকে ফিরছে না, এর জন্য একটা বড় প্রজেক্টে কাজ করা বা ডিফারেন্ট প্রজেক্টে কাজ করা, ডিফারেন্ট এনভায়রনমেন্টে কাজ করা, সেই জিনিসগুলির যে দেখাতে পারে, হেল্প করতে পারে, সেই রকম লোকের সংখ্যাও খুব বেশি না। আর ফ্রেশদের কথা যেটা বলছি, যে এদের যেটা হয় আমাদের যে স্কুলিংটা হয়, যারা তারা যে পড়াশোনা করে আসছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে, তো এইখানটাতে আমার একটা বড় অবজারভেশন সেটা হচ্ছে যে যে ডিসিপ্লিন থিঙ্কিং, যেটা যে প্রবলেম অ্যানালিসিস বা প্রবলেম টেকনিক্সগুলি, এই জায়গাটায় আমাদের ডেভেলপারদের একটা ল্যাগিং আছে। আরেকটা বড় ইয়ে হয় যে ডকুমেন্টিং স্কিলগুলি যেটা দেখা, এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যে টেস্ট ড্রিভেন থিঙ্কিং করা বা কোয়ালিটি কিউএ মাইন্ডসেটটা রাখা, যে এইটা এইটাতে আমার মনে হয় প্রচুর ডেভেলপ করার স্কোপ রয়ে গেছে আমাদের ফ্রেশদের।
আচ্ছা, তো আপনার কি মানে বেসিস থেকে এরকম কোনো চিন্তাভাবনা করেছেন সামনে যে এই ল্যাকিংসগুলো ফিল আপ করার জন্য কোনো পদক্ষেপ আপনারা নেবেন সামনে?
হ্যাঁ, আমরা এখন যেটা করেছি আসলে বেসিসের সাথে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটা মানে আমরা ইন্ডাস্ট্রির একজন কী বলো পার্ট হিসেবে তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে কীভাবে জিনিসগুলি দূর করা যায়, তো এই গত প্রোগ্রামটা আমাদের কথা 3-4 মাসে হলো, এটাতে এটাতে কিন্তু আসলে ফ্রেশদেরকে নিয়ে আমরা করিনি, এটা আমাদের উদ্দেশ্য ছিল যারা নেক্সট জেনারেশন অফ টেকনিক্যাল লিডস হতে পারে। হ্যাঁ, কারণ আমাদের দেখা গেছে যে ছোট ছোট ওয়েতে স্কোপে মডিউলে কাজ করার মতো হয়তো লোক আছে, কিন্তু একটা ট্রেনিং মানে সরি একটা টেকনিক্যাল টিমকে যে লিড করতে পারে, যে আর্কিটেক্টিং করতে পারে, সেই জায়গাটায় গ্যাপ ছিল, সেটা করার চেষ্টা ছিল আসলে এই গত 3-4 মাসের ইয়েতে। আর ফ্রেশদেরটায় আমার অবজারভেশন যেটা বললাম, এটা ট্রেনিং থেকে না, এমনিতেই কাজ করার সুবাদে কথা গেছে। হ্যাঁ, এটা আপনি যেটা বললেন যে এটা বেসিস থেকে একটা প্ল্যান আছে আগামী জানুয়ারির দিকে এরকম একটা কিছু করা, যারা পাশ করে বেরোবে এদের, যেমন আমাদের একটা রাফ একটা প্ল্যান যে প্রায় 100 মতো লোককে মানে যেটাকে বলে ফিনিশিং দিয়ে দেওয়া যায় কিনা, তাদের ওই অ্যাক্টিভিটিগুলি যেমন সফট স্কিলসের অ্যাক্টিভিটিগুলি দেওয়া, যেগুলি অনেক সময় স্কুলে বা ইউনিভার্সিটিগুলিতে ওইভাবে শেখানো হয় না। তো এটা আপনি শুনলে খুশি হবেন যে আরেকটা কাজ হচ্ছে, একটু দেরিতে হলেও, যে এখানে একাডেমিয়া বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলি, তারপর সরকার, এবং আমাদের ইন্ডাস্ট্রি থেকে লোকজন, এরা এরা তিন পক্ষ মিলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে, আমি আজকে সকালবেলাতে ওখানে ছিলাম, ওখানে একটা চেষ্টা চলছে যে আমরা বলছি আইপিএস এইপি আইপি স্যাপ টাইপের, যে এটা বেসিক্যালি আইসিটি প্রফেশনাল স্কিলস অ্যাসেসমেন্ট অ্যান্ড এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম, এই টাইপের একটা কিছু আমরা করার চেষ্টা করছি। মূল লক্ষ্যটা থাকবে যে আইসিটি গ্র্যাজুয়েটস যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড আদার্স, এরা তো আছেই, পাশাপাশি অন্য যারা অ্যাসপায়ারিং গ্র্যাজুয়েটস, মেবি সায়েন্স গ্র্যাজুয়েট, মেবি ম্যাথস হতে পারে, ইভেন আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারে, তাদেরকে কোনোভাবে প্রসেস করে 6 মাসের একটা বিভিন্ন মডিউলার ওয়েতে ট্রেনিং দিয়ে তারপর আবার অ্যাসেস করে ইন্ডাস্ট্রিতে ঢোকানো যায় কিনা, ওরকম কিছু চেষ্টা আমাদের আছে আসলে।
যেমন ভাই এখনো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি তো এমন অনেকেই আসলে আছেন যারা ঠিক কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে না,
জি জি জি,
এবং তারা অনেকে সফলভাবে কাজও করছেন।
জি অবশ্যই।
তো একটা আপনার একটা কমেন্টস চাবো আসলে একটা ইনসিডেন্টের উপরে বা একটা ঘটনার উপরে।
জি,
প্রায় একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টকে আমরা অনেক বেশি কোডিং ওরিয়েন্টেড চিন্তা করি এবং আমরা প্রসেস থেকে অনেক অনেক দূরে আসলে, এবং এমনও হয় যে একটা প্রসেস যেহেতু ইমপ্লিমেন্ট করতে বা ইমপ্রুভ করতে একটা বিশাল সময় দিতে হয়, তো সেটা একটা কোম্পানি দিতে চায় না। তারা চায় যে যেহেতু আমার একটা টাইম কনস্ট্রেইন্ট থাকে, তো আমি এই নির্দিষ্ট সময়ে প্রোডাক্টটা ডেলিভারি আমার কাছে খুব ভাইটাল। তো এতে করে যেটা হয় যে ওই হিউম্যান রিসোর্স যারা ওখানে কাজ করছে তারা আসলে কোডিংটাই শিখছে বা টেস্টিংটাই শিখছে, কিন্তু একটা প্রসেসের মধ্যে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেস সেন্ট্রিক যে এটা অনেক দূরে থেকে যায়, এবং যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে ওভারঅল পার্সপেক্টিভে অনেক কোম্পানি, কিছু কিছু কোম্পানি হয়তো আমরা নামে বলতে পারবো যারা প্রসেস মেনটেন করছে বা মেনটেন করে ইমপ্রুভ করছে না, হয়তো একটা প্রসেসে অনেকদিন ধরে ফলো করছে। তো যেহেতু আপনি একটা কোম্পানির সিটিও হিসেবে আছেন, তো আপনার এখানে কমেন্টস চাচ্ছি, আপনার কাছে কি আসলেই মনে হয় যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোডিং বা টেস্টিং ওরিয়েন্টেড, নাকি আসলে প্রসেস সেন্ট্রিক, এবং আমাদের বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এখনও যতটা পিছনে আছে তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা প্রসেস সেন্ট্রিক সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে আসলে যাইনি বা চিন্তা হয়তো করিনি, এবং যদি এটা হয় মানে আপনি ইফ ইউর ভেরি মাচ পজিটিভ যদি হন যে হ্যাঁ আমাদের আসলে প্রসেস সেন্ট্রিক হওয়া দরকার, দেন আপনার কমেন্টস চাবো যে তাহলে অ্যাজ এ সিটিও আপনি কীভাবে কী রোল প্লে করছেন আপনার এখানে সেইটাকে ব্রট আপ করার জন্য।
আচ্ছা, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এখানে দুইটা জিনিস, একটা ইন্ডাস্ট্রি, আমাদের দেশের ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেটা, সত্যি কথা যেটা, এটা এখনও ইনফ্যান্ট স্টেজে আছে। হ্যাঁ, যে কোনো ইন্ডাস্ট্রির শুরুর দিকে এই এই সমস্যাগুলি কিছুটা থাকে, এটা ঠিক, তারপর ওয়ার্ল্ড ওয়াইড তো হচ্ছে এখন। আমাদের, আমি যেটুকু বুঝি যে আমাদের বিভিন্ন কোম্পানিগুলির যে কথা যে আমার ক্লায়েন্ট তো চায় না, হ্যাঁ অনেকটা এরকম থাকে যে ক্লায়েন্ট তো কিছু দরকার নেই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইফ ইউ ক্যান ডেলিভার দ্যাটস ওকে, এরকম একটা ব্যাপার। এখন প্রসেস জিনিসটা তো মানে এটা ডিমান্ড ড্রিভেন হওয়ার ব্যাপার আছে, তাই না? যে আমার কাছে যেটা মনে হয়, যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনই, মানে আপনি যদি এটাকে সে সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন আনেন, তাহলে এটার মধ্যে ওয়ার্ক ফ্লো থাকবে, আর যে কোনো ওয়ার্ক ফ্লোতে গেলেই আপনার একটা ডিফাইন্ড প্রসেস থাকতে হবে, তাই না? যে কোনো জায়গায় অনেকগুলি লোক কাজ করতে গেলে সেই জিনিসটা থাকতে হয়। তো এটা আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে আমাদের অবশ্যই প্রসেস সেন্ট্রিক ইন্ডাস্ট্রি বা প্রসেস সেন্ট্রিক সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে হবে, কারণ না হলে যেটা হবে আমরা স্কেল আপ করতে পারবো না। এখনও যে কোম্পানিগুলি আছে যে এটা যদি বড় হতে চায়, কারণ আপনাকে তখন ডেলিগেশন মডেলে যেতে হবে, প্রসেস সেন্ট্রিক মডেলে যেতে হবে। মিলেনিয়ামে আমরা যেটা অনেক আগে থেকেই চেষ্টা করেছি, 99 থেকে হরাইজন যখন হয় তখন থেকেই CMMI, যেমন আমি বেল আটলান্টিকে থাকতে ওই ISO-র সার্টিফিকেশন আমার মনে আছে যে 9X-এর আমরা প্রথম ছিলাম ল্যাবরেটরিগুলির মধ্যে, এবং বেশ অনেক কংগ্রাচুলেশন পেয়েছিলাম। তো তখন আমরা ইনফোসিসের সাথে কাজ করতাম, ইনফোসিসের লোকজন এসে আমাদেরকে হেল্প টেল্প করেছিল, তো সেই ধরনের কিছু নলেজ বা টেম্পলেট সেগুলিও দিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম, তারপরে CMMI-এর মধ্যে সাথে মিলিয়ে কীভাবে করা যায়। আমরা ওরকম, আমাদের যেমন ISO একটা সার্টিফিকেশন আছে অবশ্য, CMMI-এর যেটা আমাদের এক্সপিরিয়েন্স যে আমরা কমপ্লাই করতে গিয়ে পরে যেটা হলো যে ওভারঅল যে টোটাল ইনভেস্টমেন্ট লাগে CMMI Level 3 কমপ্লায়েন্ট হতে গেলে, সেইটা সত্যি কথা যেটা ওভারঅল অ্যাফোর্ড করাটা আমাদের জন্য একটু ইয়ে ছিল। আমরা প্রায় বছরখানেক ওটাতে কাজ করি, পরে একটু পজ দিই। এখন অ্যাজ এ চিফ টেকনোলজি অফিসার, যেটা ঠিক যে স্ট্র্যাটেজিক টেকনোলজি ডিরেকশন সেট করা প্রাইমারি ডিউটি অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট ডেফিনেটলি আমাকে হেল্প করে আমাদের আরও অনেক প্রজেক্ট ম্যানেজাররা। তো আমাদের ডেফিনেটলি একটা না একটা কোনো প্রসেস তো ফলো করতেই হয়, যেমন আমাদের একটা ব্যাঙ্কিং প্রোডাক্ট আছে, আর একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, এবং অন্যান্য লোকাল আমরা বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনস, বাইরেও একটা অফশোর ডেভেলপমেন্ট সেন্টার আছে আমাদের ইয়ের সাথে, ডেনমার্কের সাথে। সো ওখানে আমাদের ডিফাইন প্রসেস আছে, হ্যাঁ, যেমন আমাদের কাস্টমার সাথে বসে আমরা প্রসেস ডিফাইন করি, সেই যে জায়গাগুলিতে আমরা জোর দিচ্ছি। ডেফিনেটলি এখানে ইম্প্রুভ করার অনেক স্কোপ আছে, কিন্তু আমরা মোটামুটি যেটা বলবো মানে প্রসেস ওরিয়েন্টেড মাইন্ডসেটের ওই ক্যাম্পের লোক আর কি, সেটা বলতে চাচ্ছি।
আচ্ছা, তো এখানে আপনি কখনো পার্সোনালি এরকম কোনো প্রবলেম ফিল করছেন কিনা, আসলে আপনার কোম্পানিতে যে ডেভেলপার এবং টেস্টার যারা রয়েছে তাদেরকে একটা প্রসেস আপনি ফলো করতে চাচ্ছেন, কিন্তু যেহেতু আমাদের একটা অভ্যাস নেই আসলে একটা প্রসেসের মধ্যে কাজ করার, সো আমরা প্রায় প্রসেসের ফাঁক দিয়ে বের হওয়ার চেষ্টা করি, তো এরকম ঘটনাগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের মানে সলিউশনগুলো কী টাইপের হয়, বা আপনারা কীভাবে চেষ্টা করেছেন যে মানুষগুলোকে মেন্টর করে বা তাদেরকে প্রসেসের প্রয়োজনীয়তা বোঝা মানে বোঝানোর ক্ষেত্রে আপনাদের রোলটা কীরকম ছিল ভাই আসলে?
হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন। সত্যি কথা যেটা মানে এটা অনেকটা এরকম হয়ে যায় অনেক সময় যে প্রসেস কথাটা কিছুটা অনেক সময় মার্কেটিং গিমিকের মতো হয়ে যায়, রিয়েলিটিতে দেখা যায় যে কিছু রিফ্লেকশন কম থাকে, এটা ট্রু। কিন্তু আমাদের এই প্রবলেমগুলিতে যেটা আমরা আসলে চেষ্টা করি যে ওই ওই ইয়েটা করা, যে প্রসেস না করার ফলে, হ্যাঁ, আমাদের ওই প্রবলেমগুলি আমরা আমরা যেটা করি যে কোনো প্রবলেমের বা যে কোনো একটা প্রজেক্টের পোস্টমর্টেম বা কোনো একটা ইভেন্ট ঘটে গেলে তারপর ওইটা অ্যানালাইজ করতে বসি। তারপরে যেমন এরকম হয়েছে কিছুদিন আগে, আমি যেমন একটা আমাদের ওই মাইন্ড ওয়ার্কিংয়ের সাথে একটা অফশোর ডেভেলপমেন্ট সেন্টার আছে, ওদের সাথে আমি বসেছি যে ওরা নিজেরাই রিয়েলাইজ করছে যে আসলে এইভাবে আমার সরাসরি কাজগুলি ভাবে করা উচিত, মানে আমার এইগুলিগুলি করা উচিত ছিল, আমার এই এই স্টেপগুলি ফলো করে এসে তারপর করা উচিত ছিল, নাও দে আর ডুইং ইট ব্যাক, মানে ওরা আবার ইয়ে করে। তো অনেক সময় এটা হয় কিন্তু যে কোনো কারণে অনেক সময় ক্লায়েন্ট প্রেশারও আসে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে যে না ইউ জাস্ট ডেলিভার এনি হাউ সর্ট অফ, এটা হয়। মানে আমরা যেহেতু খুব মেগা ক্লায়েন্টের সাথে ডিল করি না, এখনও বাংলাদেশে সফটওয়্যার কোম্পানিগুলির সাইজ যেরকম, যে সবারই ক্লায়েন্ট ইয়ে কিন্তু খুব বড় না। তো যে জিনিসটা যেটা বলবো যে মানুষ কিন্তু আমি আমি এটা পার্সোনালি বিশ্বাস করি কাউকে কিছু ঠিকভাবে শেখানো যায় না, মানুষ নিজেই শেখে। সে যেটা তাকে যেটা করা যায় সাপোর্টিং এনভায়রনমেন্টে দেওয়া যায়, এবং মাঝে মাঝে সে কোন কোন জায়গাগুলিতে তার ভুল করেছে, পিটফলগুলি যেগুলি যেগুলিতে সে পড়েছে বা পড়তে পারে সেটা দেখানো যায়।
হ্যাঁ, তাকে অ্যানালাইসিস করে দেখানো
যায়। অ্যাবসলিউটলি। তো ওই কাজটা করলে আমরা দেখেছি মোটামুটি কাজ হয়, তখন মানুষ ওই আবার ফেরত আসে যে না ঠিক আছে এটা করা যায়।
আচ্ছা, আপনি ভাইয়া চিফ টেকনোলজি অফিসার হিসাবে কি এখনো মানে টেকনিক্যাল ডিরেকশন তো আপনার মিলেনিয়ামে এখন আপনি দিচ্ছেনই, তো প্রজেক্ট ম্যানেজমেন্ট কি কখনো আপনি করেছেন, মানে ডিরেক্টলি প্রজেক্ট ম্যানেজ হিসেবে কখনো রোল কি প্লে করেছেন?
আমি আগে করেছি, এখন একটু ঠিক সরাসরি একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ওইভাবে করি না, যে আমি সো কল্ড বলতে পারেন যে ওই ক্ষেত্রে কিছু কনসাল্টিং রোল প্লে করার চেষ্টা করি, যে প্রজেক্ট ম্যানেজারের যখন প্রয়োজন হয় তখন তারা সেবা তারা আমার সাথে যোগাযোগ করে এরকম একটা।
আচ্ছা আচ্ছা, তো আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে ভাই এরকম যে মিলেনিয়ামে তো অনেক আপনাদের হিউম্যান রিসোর্স বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ অনেক বেশি, আসলে আমি আপনাদের ওয়েবসাইট থেকে যত ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি অ্যারাউন্ড 70 মতো পিপুলের আমি একটা সংখ্যা পেয়েছি আসলে মিলেনিয়ামে জব করছেন, এবং তার মধ্যে বিভিন্ন রোল টোল দিয়ে প্লে করা আছে যে কতজন আসলে কত রোল প্লে করছেন।
আচ্ছা,
তো সেখান থেকে একটা জিনিস বের হয়ে আসলো যে সম্ভবত আপনাদের এখানে ডেভেলপাররা দুটো রোলই প্লে করেন, মাঝে মধ্যে কখনো ডেভেলপমেন্টেও থাকেন কখনো টেস্টিংও করেন আসলে, মানে কোডিংও করেন টেস্টিং করেন, সোয়াপিং রোল সোয়াপিং এর মতো। তো আমি এই জন্য জিজ্ঞেস করে নিলাম যে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করেছেন কিনা, যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আর সিটিও হিসাবে মানে যেহেতু দুটার দেখার অ্যাসপেক্ট একটু ভিন্ন, তো দুটা জায়গা থেকে আপনার কাছে এই ব্যাপারটিকে মানে কতটা জাস্টিফাইড মনে হয়েছে যে আলাদা একটা টেস্টিং টিম না করে আমি ডেভেলপার কি দুটা রোল সোয়াপ করাচ্ছি, এবং এতে করে আপনি আদৌ কখনো কোনো রিস্ক ফ্যাক্টর গেইন করেছেন কিনা, মানে কোনো সমস্যা ফিল করেছেন কিনা, বা সেখান থেকে মনে হয়েছে কিনা যে আমি একটা আলাদা টেস্টিং টিমই করবো? কারণ বাংলাদেশের সফটওয়্যার হোমে এখন দুটা ট্রেন্ডই আছে, একটা ট্রেন্ড আছে যে যাদের টেস্টিং টিম আলাদা ডেভেলপমেন্ট টিম আলাদা, আবার এরকম ট্রেন্ডও আছে অনেকেই করছেন আপনারাও যেমন করছেন যে ডেভেলপার এবং টেস্টার রোলটা সোয়াপ করছে 100%। তো আপনার এক্ষেত্রে অ্যানালিসিসটা বা আপনার মানে আন্ডারস্ট্যান্ডিংটা যে আমি কোনো রিস্ক গেইন করছি কিনা বা ইটস ওকে এটা এরকম করাই যায়, আপনার ভিউটা আসলে?
এটা একটা ভালো প্রশ্ন। আমাদের সত্যি কথা যেটা কিছু এক্সপেরিমেন্ট আমাদের একসময় ডেডিকেটেড কিউএ টিম ছিল, মানে ছিল বা টেস্টিং টিম, কিউএ তো একটা আছে প্লাস টেস্টিং লোক ডেডিকেটেড ছিল, টু বি ভেরি ফ্র্যাঙ্ক প্রথম দিকে এটা এখন একটু চেঞ্জ হচ্ছে, যে সেটা কীরকম মানুষ এখন ক্যারিয়ার হিসেবে দেখছে টেস্টিংটাকে, আগে কিন্তু অ্যাটলিস্ট আমি আগে বলতে 4-5 বছর আগের কথা একটু বলতে চাচ্ছি। আর বাই দ্য ওয়ে আমাদের ওয়েবসাইটটা একটু আউটডেটেড বলতে হবে, আমরা মাঝখানে একটু রিস্ট্রাকচার করেছি, তো বিজনেসের কারণে আমরা এখন আসলে 70 হবে না, এখন একটু কম, অ্যারাউন্ড 50 মতো হবে আর কি। সো যেটা আমি বলছিলাম 2-3 বছর আগে 3-4 বছরই ধরি, সে আগে ভালো গ্র্যাজুয়েট যাদেরকে আমরা চাচ্ছি যে আসুক টেস্টিং কেরিয়ার হিসেবে, এরকম একটা ইনহিবিশন কিন্তু কাজ করতো যে মানুষের ওই এটা এটা ঠিক মানে আছে না যে ডিজায়ার্ড ক্যারিয়ার ট্র্যাক ওইভাবে ছিল না। হ্যাঁ, তো সেটা করতে গিয়ে আমরা পেয়েছি ভালো কিছু লোক, তারপরে দেখা গেলো যে জব সুইচিং তো হয়ই, তো আমাদের কিছু অ্যাঙ্কর লোককেও আমরা মাঝখানে হারাই। তো তারপরে যেটা দেখা যায় যে সেপারেট টেস্টিং টিমের অবশ্যই কিছু অ্যাডভান্টেজ আছে, সেন্ট্রালাইজেশন প্ল্যানিং এসবের জন্য অ্যাডভান্টেজ আছে। একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি, সেটা হচ্ছে যে প্রজেক্ট ওনারশিপটা কিন্তু সে যদি প্রজেক্ট টিমে আপনার রোল কেউ দেখেন, মানে আমি যেটা বলছি যে একই যে প্রজেক্ট সেই প্রজেক্টের ডেভেলপার কিন্তু সেই প্রজেক্টের টেস্টার হয় না, কারণ এটা ডেফিনেটলি মিউচুয়ালি কন্ট্রাডিক্টিং রোল। হ্যাঁ, ওইটা ওইটা নর্মালি আমরা একটু কম করার চেষ্টা করি, চেষ্টা করি যে অন্য কোনো প্রজেক্ট টিম থেকে যদি হয় যে ওকে ও কিছুদিন এটা টেস্ট করলো। তো আমি যেটা বললাম সেন্ট্রালাইজ টেস্টিং টিমের যেটা অসুবিধা, তাকে যদিও অ্যাসাইন করা হয় সে তখন কী থাকে মাল্টিপল প্রজেক্টে অ্যাসাইন থাকে আসলে কোনো একটা টেস্টিং টাইম ইয়েতে, তো এটা অনেক সময় আমরা দেখেছি যে কিছুটা মানে ক্যাম্পিংয়ের মতো হয়ে যায় যে ওকে আমি এই প্রজেক্ট টিমের লোক, তুমি টেস্টিং টিমের লোক, সর্ট অফ। তো এটা একটু হলেও সমস্যা হয়, মানে এটা এটাকে রাদার যদি এরকম করা যায় ওকে পুরোটা একটা প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে একটা টেস্টার রোল, সে হয়তো সেন্ট্রালি একটা টেস্টিং টিমের মেম্বার, সে ওই সময় ওইখানে আসলো। তো আমরা ওরকম কয়েকটা এক্সপেরিমেন্ট করার পরে ফাইনালি এটা ঠিক যে আমরা এখন প্রজেক্টটাকেই বেশি ফোকাস করছি, সেন্ট্রাল টেস্টিং টিম বা ইভেন সেন্ট্রাল কিউএ তো একটু কম এমফেসিস দিচ্ছি। আমি রিস্কের কথা যদি বলেন, আমি সরি কিছু রিস্ক দেখতে পাচ্ছি এখানে, কিন্তু ফর দ্য টাইমিং যেহেতু আমরা ওই ইয়েগুলিকে অনেকটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের মতো কিছুটা চিন্তা করি, যেমন আমাদের আবাবিল যে আমাদের ব্যাংকিং প্রোডাক্ট এটা কমপ্লিট ডিফারেন্ট, আমাদের যে অন্য যে যে অফশোর ডেভেলপমেন্ট সেট এটা কমপ্লিট ডিফারেন্ট। সো যেন আমার সেন্ট্রালাইজড টেস্টিং টিম না থাকলেও খুব অসুবিধা হচ্ছে না আসলে।
আচ্ছা, তো ভাই আপনার একটা কিউএ টিম আছে, এটা আপনি অলরেডি বলে ফেললেন আসলে, তো কিউএ টিমটা কি আপনার ডিজাইন ফেজ থেকে আপনাদের সাথে কাজ করছে?
জি জি।
এবং তাদের ইনপুটসগুলো কী টাইপের, মানে আপনার কাছে একটু অ্যানালিটিক্যালভাবে আসলে জানতেই চাবো যে একটা কিউএ টিম আপনাদের রয়েছে এবং এই টিমটা যে আপনার ডিজাইন ফেজ থেকে প্রোডাক্ট ডেলিভারি ফেজ পর্যন্ত কাজ করছে, তো আপনার আন্ডারস্ট্যান্ডিং তাদের রোলগুলো, মানে তারা আসলে কী কী রকমের কাজ করছে আপনার কোম্পানিতে, সেটা যদি একটু আমাদেরকে আইডিয়া দিতেন।
হ্যাঁ, আমাদের এখানে মেইনলি যেটা হয় যে ওদের প্রথম থেকে একটা যখন আমরা বলি ইউজার রিকোয়েস্ট বা মানে প্রজেক্টের কথা যদি বলি, তো তখন আসলেই আমরা ওভারঅল অ্যাকসেপ্টেন্স একটা টেস্ট ক্রাইটেরিয়া মানে ওভারঅল অ্যাকসেপ্টেন্স টেস্ট প্ল্যান বা এরকম একটা কিছু কিউএ টিমের লোকরা মিলে করার চেষ্টা করে যে এটা হলে কাস্টমার বা প্রজেক্টটা আসলে সাকসেসফুল হবে। হ্যাঁ, তারপর যেটা হয় যে হাই লেভেল ডিজাইন যারা করে আর্কিটেকটিং টিম তাদের সাথে ওই কিউএ লোকগুলো ইনভলভ থাকে এবং কিছু টেম্পলেটস বা কিছু ইয়ে আছে আমাদের আগের প্রজেক্টের যে করা যে যেভাবে নলেজ বেজ সেটার উপর বেস করে ওরা তখন ওভারঅল একটা ইন্টিগ্রেশন কিছু একটা টেস্ট প্ল্যান করে যে ওকে এইভাবে আমার জিনিসগুলি যাবে। আর ডিটেল ডিজাইনে গেলে ওইটা কিউএ টিম মোটামুটি এনশিওর করে যে যে ইন্ডিভিজুয়াল যে ইউনিটগুলি আছে সেই ইউনিটগুলি আমি ফাইনালি কীভাবে টেস্ট করবো বা কোন ডেভেলপার এটা করবে। তো এখানে বলে রাখা ভালো যে আমরা ঠিক যেভাবে প্ল্যান করি সবসময় সেভাবে অ্যাচিভ করতে পারি না, তারপর ওই কনফিগারেশনের পার্টটা প্রথম থেকেই একটু চিন্তা করা হয় যে আমরা একটা বাগ ট্র্যাকার ইউজ করি বাগজিলা, তারপর কিছু সিআরএম এর মতো কিছু জিনিসও আমরা এখানে রাখি। সো কিউএ টিমের একটা ইনভলভমেন্ট যেন আমাদের কিউএতে যারা কাজ করে পুরো প্রোডাক্টের ওনারশিপ মানে পুরো প্রোডাক্টের লাইফ সাইকেলের সাথে মোটামুটি আমরা রাখার চেষ্টা করি,
চেষ্টা করেন যে তারা যেন সবসময় ইনভলভ থাকে
ওই রোলগুলি।
আচ্ছা, তো ভাই আপনাদের মিলেনিয়ামে তো অনেক ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে আপনারা কাজ করছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে,
জি,
তো এরকম কোনো ডিফিকাল্টিস কি ফিল করছেন কি না যে ডেভেলপার একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড, সো তাকে আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজে শিফট করতে যাচ্ছেন, তো এই যে শিফট করলেন এবং আপনার দেখা যাচ্ছে সেই ডেভেলপার কখনো ডেভেলপের সাথে কাজ করছে কখনো আবার টেস্টার রোলও সে প্লে করছে, তো এই যে কিছু টেকনোলজিক্যাল মানে ব্যারিয়ারগুলো থাকে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কিছু ব্যারিয়ার থাকে, এগুলোকে আপনারা রিজলভ করেন কিভাবে আসলে? মানে রিসেন্টলি অনেক ফার্মি আসলে আমরা কথাবার্তা হওয়া দেখা গেছে যে কারা হয়তো ডকনেট প্ল্যাটফর্মে কাজ করছে হঠাৎ করে জাভাতে সুইচ করবে, তো ডেভেলপারদেরকে তখন সুইচ করতে গেলে একটা টেকনোলজি ব্যারিয়ার থাকে প্লাস টেস্টারদেরও একটা ব্যারিয়ার থাকছে, তো এই যেহেতু আমি লক্ষ্য করছি যে আপনারা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আপনাদের লিস্টে আছে আপনার কাজ করেছেন, তো এই জন্য আসলে আমার একটু জানার ইচ্ছা যে আপনারা এই ব্যারিয়ারগুলো কীভাবে কম সময়ে মানে পার করেছেন, কারণ প্রোডাক্ট ডেলিভারি মানে ডেফিনেটলি একটা ডেডলাইন আছে।
হ্যাঁ ডেফিনেটলি।
তো সেই এইসব বেরিয়ারগুলো আপনারা কীভাবে হ্যান্ডেল করেছেন?
একটা ফিলোসফি আমরা এখানে একটু ইয়ে করার চেষ্টা করি, মানে স্পেশালি আউটসোর্সিং বা কনসাল্টিং বিজনেসে যারা থাকে, প্রোডাক্টে গেলে হয়তো এটা একটু কম, যেমন আমাদের যে ইসলামিক ব্যাংকিং প্রোডাক্টটা ওখানে যেরকম রিলেটিভলি স্টেবল, যে পুরো টিমটা মোটামুটি ফরসিয়েবল ফিউচার ওরা আইদার ওরাকল টেকনোলজিতে কাজ করবে, ওরাকলে আমরা কাজ করি আর ডট নেটে, সো ওইখানে ধরেন হঠাৎ করে পিএইচপি হওয়ার চান্স কম। কিন্তু কনসাল্টিং বিজনেসে অনেক সময় আমরা একটু একটু ওয়াইড থাকতে হয়, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট নিডস। তো এই ফিলোসফি বা এই মাইন্ডসেটটা আমরা আনার চেষ্টা করি যে ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক হওয়া আর কি, ল্যাঙ্গুয়েজের প্রতি একেবারে ম্যারিড টু নট এ সার্টিন ল্যাঙ্গুয়েজ সেটা না না করা। তারপরে চেষ্টা করা হয়, যেমন ধরেন আপনি যেটা একটু আগে বললেন, জাভাতে যে ভালো কাজ করে তার কিন্তু সি শার্পে তেমন ভয় পাওয়ার কথা না, মানে অবজেক্ট ওরিয়েন্টেশন
ফিলোসফি
ইভেন সিনট্যাক্সগুলো অলমোস্ট জাভা, যেটা সি শার্প প্রায় অলমোস্ট কপি পেস্ট করে দিয়েছে, মানে কোড দেখলে বোঝা যায় না, সো ওইসব জায়গায় বরং খুব একটা অসুবিধা হয় না। আমাদের এক্সপিরিয়েন্সে যেটা দেখছে, হ্যাঁ, এক ধরনের ওরিয়েন্টেশন লাগে আর কি। আমরা যেটা চেষ্টা করি যে একটু পেয়ার্ড মোডে অন্য কারোর সাথে তাকে, সে যখন অন্য জায়গায় যায় সেটাতে আপ করা, ঠিক আছে। আর একদম হার্ড কোর যদি কেউ না সুইচ করবেই না এরকম, আমরা চেষ্টা করি তাকে অ্যাকোমোডেট করতে আগেরটাতে, একদম না পারা গেলে তাকে রিকোয়েস্ট করা হয়। আবার কেউ কেউ যেটা হার্ড ফ্যাক্ট অনেক সময় সুইচ করে।
যেমন ভাইয়ের কাছে অনেকগুলো জিনিস আসলে জেনে নেওয়া হলো, ভিউয়ার্স আপনারা আশা করি এর মধ্যেই একটা জিনিস স্পষ্ট হয়ে বুঝে গেছেন যে ভাইয়ার যেহেতু বিশাল কেরিয়ার পাথ রয়েছে এবং তিনি অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কাজ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে যে বিভিন্ন টাইপের লোকজনের সাথে কাজ করেছেন, অনেক ফ্রেশ পিপুলদের সাথে কাজ করেছেন, অনেক এক্সপিরিয়েন্স পিপুলদের সাথে কাজ করেছেন। তো এই জন্য তার যে কমেন্টসগুলো আমরা পাচ্ছি, কমেন্টসগুলো একদম অরিজিনাল সফটওয়্যার ফার্মে আসলে আমরা কাজ করতে গেলে যে প্রবলেমগুলো ফেস করি বা যে সলিউশনগুলো খুঁজি সেগুলোর একদমই কাছাকাছি। তো এবার একদম ভাইয়ার যে এক্সপার্টাইজ একটা ফিল্ড সফটওয়্যার আর্এনডি, তো এই ব্যাপারে ভাই আপনার, আপনি অনেক কিছু নিয়ে আর্এনডি করেছেন আমরা জানি, আমরা আপনার কাছে পার্টিকুলারলি এমন একটা আর্এনডির কথা জানতে যাব যেটার আউটকামটা আপনার এখনও মাঝে মধ্যে হঠাৎ করে মানে ভাবতে ভালো লাগে যে আর্এনডি করে একটা ভালো আউটকাম তো পেয়েছিলাম, মানে এরকম একটা আপনার নিজের স্মৃতি থেকে যদি আপনি বলতেন আসলে।
হ্যাঁ, একটা জিনিস এখনও বেশি বলতে মজা পাই বা একটু প্রাউডই ফিল করি যে আমাদের ছোট্ট কিছু কাজ ওই সময় কিছু কম্পোনেন্টের উপর আমরা রিসার্চ করে, বেশ আগে যদিও, বিভিন্ন ওই যে অবজেক্টগুলি ম্যানেজ করা, হ্যাঁ, সেরকম অবজেক্টিভ সিতে করা কিছু কাজ ছিল, এবং বেশ কিছু রিচ ক্লাস লাইব্রেরি, অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস লাইব্রেরি, বিভিন্ন ডিজাইন প্যাটার্ন ইউজ করে। তো ওইগুলির একটা অংশ আমার মনে আছে র্যাপসোডি, যেটা অ্যাপল ম্যাকিন্টশের একসঙ্গে অপারেটিং সিস্টেম ছিল স্টিভ জবসের, ও স্টেপস্টোন কর্পোরেশন প্রথমে আমাদের কাছে নিয়েছিল, তারপরে আবার ওই স্টেপস্টোনকে কিনে নেয় হচ্ছে অ্যাপল, মানে র্যাপসোডি অপারেটিং সিস্টেম, অর্থাৎ অ্যাপলের ধরেন নেক্সট স্টেপ যেটা, বা র্যাপসোডি ওই ভার্সনে আমাদের করা কিছু কাজ এখনও আছে হয়তো অবজেক্টিভ সি ইয়েতে লাইব্রেরি বা প্যাকেজে, সো ওইটা ভাবতে এখনও বেশ ভালো লাগে। আর বেল আটলান্টিকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু কাজ করেছিলাম, যে একটা সফট আমরা যেটা বলি টিভি ফোন, একটা সরি একটা সেট টপ বক্স থাকবে টেলিভিশনের উপরে, ওটা দিয়ে ওটি ব্রাউজার, ওটা 97 আমরা ওটা নিয়ে, তখন ওটা খুব বেশি অ্যাভেলেবল ছিল না, লেস দেন কত আমাদের $100 বোধ একটা টার্গেট ছিল এর মধ্যে বাজেটে এটা করা। তো ওইটার ইউআই ইউজার ইন্টারফেস ডিজাইনটা আমরা খুব নাম করা একটা কোম্পানি ওদের সাথে মিলে আইডিও বলে ইউএসএ, তো ওখানে আমাদের টিমও অনেক কাজ করেছিল, অনেক এক্সপ্লোর করে টোরে আমরা 5টা সফট বাটনের একটা ইন্টারেস্টিং ইয়ে বাটন করেছিলাম, এবং ওইটা সফটওয়্যার সব ওইটা ডিভাইস করা ছিল, আমার যদিও মনে পড়ে ওইটার পেটেন্ট ফাইলগুলো করা হয়েছিল, অবশ্য ফাইনালি পেটেন্ট আমরা পেয়েছি কিনা আমি শিওর না, কারণ পেটেন্ট ফাইলিং এরপরে তো বেল আটলান্টিক চলে যায় নিউ জার্সিতে, ইউজুয়ালি পেটেন্ট ইয়ে করতে অনেক সময় লাগে প্লাস অনেক এক্সপেন্সিভ, পরেরটা আমি ঠিক জানি না আসলে ওইটা পেটেন্টের ফাইনালি হয়েছিল কিনা। আর এমনিতে এই দেশে ফিরে জেটুইতে আমরা মনে আছে যখন সান রিলিজ করে 30 ডিসেম্বরের দিকে মাঝামাঝি, খুব সম্ভবত, হ্যাঁ, জেটুইর প্রথম ব্লু প্রিন্ট, তখনও খুব ফ্লেকি ছিল ফল্টি, তো ওই সময় আমার মনে আছে 99 আমরা একটা আইএসপিতে গিয়ে, আইএসএন, ওখানে আমার বন্ধু ছিল ইকবাল ভাই সিনিয়র বন্ধু, তো ওখানে ডাউনলোড করে এনে আমরা, তখন তো আমাদের ওইরকম হাই স্পিড ছিল না, নিজেরা এক্সপ্লোর করে টেরে অলমোস্ট 10-15 দিনের মাথায় একটা ওয়ার্কিং প্রোটোটাইপ রাত দিন খেটে টেটে, এবং ওইটা আবার শো করে অস্টিন বেজ একটা কোম্পানি খুবই ইমপ্রেসড হয় দেশের অনেকে। তো এইগুলি ছোট ছোট অ্যাচিভমেন্ট হলো বেশ মনে পড়ে আর কি।
আচ্ছা, আপনি বেশ অনেকগুলো বড় বড় কাজের কথা আপনাকে শোনালে, আমরা প্রাউড ফিল করছি যে আমাদের বাংলাদেশ থেকে একজন বাংলাদেশের একজন মানুষই আপনি বেল ল্যাবে যে একটা বিশাল কাজ করেছেন, এবং আপনার সেই কাজগুলো এখনো আপনি বললেন যে হয়তো অ্যাপেলের যে আপনার অপারেটিং সিস্টেম আছে
সেটা মেশিন ডায়ালগে থাকার সময়,
মেশিন ডায়ালগে থাকার সময় আপনার 86 এর পরের ঘটনা, আচ্ছা তো সেটা আছে, উই আর ফিলিং প্রাউড বেসিক্যালি। এই জন্যই আসলে মিট দ্য মেন্টরস বা এসকিউবিডি আসলে আমাদের এই মেন্টরদেরকে হাইলাইট করতে যাচ্ছে, যাতে করে যারা এখন আসলে কেরিয়ার শুরু করেছে তারা যেন এই আইডলগুলোকে দেখেই ধরে নিতে পারে যে আসলে এই স্কোপটা কত বড়। তো আপনাদের চোখ দিয়ে আসলে আমরা দেখতে যাচ্ছি যে বেসিক্যালি কত বড় বড় স্কোপে আমরা আসলে কাজ করতে পারি, আমাদের অ্যারেনাগুলো কত ভাস্ট এবং আমাদের আরও অনেক কিছুই করার আছে। তো সেটি সেটার জন্যই আসলে এসকিউবিডির আয়োজনটি। ভাই, আপনার কাছে এবার আরও কিছু মাইক্রো লেভেলের আসলে কথাবার্তা একটু জানতে যাব, যেমন প্রায় তো সফটওয়্যার ফার্মে আসলে যেহেতু আপনার একটা প্রজেক্ট, আপনি একটা প্রজেক্ট যখন রান করছে তখন কিছু সমস্যা আসলে আসেই, হিউম্যান ফ্যাক্টর কিছু থাকে, যেমন ডেভেলপমেন্ট টিমের সাথে টেস্ট টিমে একটা সমস্যা হয় এবং দেখা যায় যে একটা সার্টিন টাইমে আসলে একটা ডিসিশন নিতে হয় যে আসলে কে রাইট অন দ্য প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডে। তো এক দেখা যাচ্ছে যে এই ডিসিশনগুলো যখন নিচ্ছেন তখন আসলে আপনারা, যেমন আমি একটা পার্টিকুলার প্রবলেমের জন্যই বলবো, আসলে ইউআই প্রবলেমগুলো নিয়ে বা ইউজার ইন্টারফেস প্রবলেমগুলো নিয়ে প্রায় দেখা যায় যে টেস্টিং হয়তো দাবি করে যে ইউজারের জন্য বেসিক্যালি এটা অনেক কনফিডেন্ট, এবং ডেভেলপার হয়তো বলে যে না এটা কনফিডেন্ট কারণ আমি এরকম একটা প্রজেক্টে এরকম কাজ করেছি। তো সেই সব ক্ষেত্রে আসলে এই ডিসিশন বা রিজলভগুলো কারা করে, এগুলো কি আপনারা করেন নাকি প্রজেক্ট ম্যানেজার লেভেলে নাকি আরও একটু নিচের লেভেলে এই রেজলিউশনগুলো মিট আপ?
মানে এটা এটা ভালো প্রশ্ন যে আমরা এটা সত্যি কথা যেটা ডিপেন্ডস, হ্যাঁ আমরা চেষ্টা করি এটা যতখানি লোকালাইজ লেভেলে অর্থাৎ যতখানি নিচে যেখানে সার্ফিস হয় সেখানেই সলভ করা যদি হয়, কারণ তারপরেও এটা ঠিক যে অনেক সময় এসকেলেশন হয়, এসকেলেশন হলে টু বি ভেরি ফ্র্যাঙ্ক অনেক সময় দেখা যায় যে আমাদের ইভেন কাস্টমার লেভেল পর্যন্ত চলে যায়। হ্যাঁ আমরাও অনেক সময় ডিসিশন নিতে গিয়ে একটু কনফিউজ থাকি, তখন কাস্টমারকেও ইনভলভ করি, সেটা হয়। তবে এই এটা যেটা বললেন যে এটা টিপিক্যাল একটা টিমিং ইস্যু, আসলে মিলেনিয়াম এটা আমি একটু গর্ব করেই বলি যে আমরা একটা জিনিস টিম স্কিলের জন্য প্রথম দিকে এমফোসাইজ করার চেষ্টা করতাম একদম 99 থেকেই, যেটাকে আমরা বলছি ইমোশনাল অ্যান্ড ইন্টেলিজেন্স। আমরা যেটা দেখছি আইকিউ বা ইন্টেলিজেন্ট কোশেন্ট, এটা যতখানি ইম্পর্ট্যান্ট একটা সাকসেসফুল মানুষের, ইমোশনাল কোশেন্ট এটাও কিন্তু অলমোস্ট ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। দেখা গেলো যে যেটা একদম সোজা বাংলায় যদি বলি যে আমি একজন আইনস্টাইনকে অনেক সময় আমার টিমে এটা বার্ডেন মনে হতে পারে, যদি আইনস্টাইন বাকি টিম মেম্বারদেরকে পিটাতে থাকে কথার কথা। সো এই যে যেটাকে বলে এম্প্যাথি, যে ইন্ডিভিজুয়াল মিউচুয়াল রেসপেক্ট, এগুলি যেগুলি সফট স্কিলস কমিউনিকেশনের, এগুলি আমরা বেশ প্রথম দিকে ইয়ে করি বলার চেষ্টা করি। আমি পার্সোনালি এখানে আরও দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর এডওয়ার্ড ডি বোনোর খুব ইন্টারেস্টিং কিছু থিঙ্কিং স্কিল টেকনিক আছে, যে ওরা বলে সিক্স থিঙ্কিং হ্যাট, যে কোনো টিম মিটিংয়ে ওটা ইউজ করা যায়। আসলে মানুষের মধ্যে কিন্তু ইস্যুগুলি কিন্তু ফাইনালি, শুধু মানুষ না সারা দুনিয়ার সমস্ত কিছু আলটিমেটলি কিন্তু সাবজেক্টিভ। মানে আপনি যেটা একটু আগে বললেন যে কে উইন করে বা কারটা ঠিক, মানে কোনো না কোনোভাবে আসলে আনতে হবে যে কেউ লুজ করছে না, এটা আনতেই হবে। এটা না আনলে কিন্তু এই উইনার একজন ভিক্টর বা উইনার হবে, আরেকজন লুজার হয়ে চলে যাবে। তো এটা হলে কিন্তু এরপরে দেখা যাবে তাদের কোঅপারেশনটা কমে যাচ্ছে। তো আমরা এই জিনিসগুলি আমরা চেষ্টা করি যে পার্সন থেকে কীভাবে ডিকাপল করা যায়, যে ডিবোনোর থিঙ্কিংয়ে ওই সুবিধাটা আছে যে ওকে ইউ ওয়ার সাম লজিক্যাল হ্যাটস, হ্যাট পরে ওকে রেড হ্যাট আপনি একটা কমেন্ট করলেন, তাই না, আপনি হোয়াইট হ্যাট মানে উইথ ফ্যাক্টস কিছু কমেন্ট করলেন, গ্রিন হ্যাটে হয়তো আপনি কিছু আইডিয়াস দিলেন, ব্ল্যাক হ্যাটে আপনি ক্রিটিসিজম দিলেন। তো এরকম মডেলটা, এটা বলবো না যে 100% আমি এখনও সার্টিফাইড হ্যাট ট্রেনার না, বাট মোটামুটি আমরা চেষ্টা করি একটু ফ্লড ওয়েতে হলো ইয়ে করতে। মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানে ওই জিনিসটা আইডেন্টিফাই করা যে যে এইটা আমার ইন্ডিভিজুয়াল ইস্যু, মানে আমার আলটিমেটলি থিংস আর হিউম্যান। হ্যাঁ মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা যেটাকে ফিল করি এটা আলটিমেটলি থট প্রোডাক্ট, মানে যে কোনো সফটওয়্যার এসেন্সিয়াল থট প্রোডাক্ট, আর থট তো আসলে আসে মানুষ থেকে। সো এসেন্সিয়ালি এটা আসলে এক ধরনের টিম স্পোর্ট, যেমন একজন খুব গুরু বলছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ এসেন্সিয়ালি টিম স্পোর্ট, অ্যান্ড টিম স্পোর্টে যদি টিম স্পিরিটের মধ্যেই ঝামেলা হয় তাহলে পুরো স্পোর্টটাই ভন্ডুল হয়ে যাওয়ার চান্স থাকে। আমরা ওইভাবে আসলে রিজলভ করার চেষ্টা করি যে ইন্ডিভিজুয়াল ইস্যুটাকে বাইরে নিয়ে যাওয়া, ইগোটাকে সরায়,
ইগোটাকে।
আর আমার পার্সোনাল যেটা অবজারভেশন, আমাদের কালচার স্পেশালি এশিয়ান আর বাংলাদেশিতে বটে, আমাদের কালচার আমরা ভীষণ ইমোশনাল, মানে অনেক ক্ষেত্রে অনেকগুলি শুধু ইমোশনাল, আমরা ইমোশনাল কিছুটা শাই, অত এক্সপ্রেসিভ না, আমরা ইন্ট্রোভার্ট টাইপের, টেকিরা আরো একটু বেশি। তারপর টেকিদের মধ্যে আরেকটা ইগো ড্রিভেন ব্যাপার থাকে, উইচ ইজ ওকে, মানে ইগো থাকতেই হবে, কারণ অ্যাচিভার ফিলিংয়ের মধ্যে ওটা তো থাকতেই হয়। সো এই জিনিসগুলিকে যতখানি এক্সপ্রেসিভ করে টিমে কাজ করতে গেলে দেখা যায় যে ওই স্ট্রেংথটাই হয়তো টিমের জন্য কিছু ক্ষেত্রে উইকনেস হয়ে দাঁড়ায়, অ্যাসার্শন বা ইগো এই ব্যাপারগুলি। হ্যাঁ, তো এভাবে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। আচ্ছা, এটা হওয়ার পর আমি একটা ছোট্ট হলো কি ওই ফিউচার স্টিক যেটা বললেন যে
হ্যাঁ
ফিউচারটাকে কীভাবে দেখি, ওই লোকজনকে যদি ইন্সপায়ার করা যায়, তো ওইখানে অনেকগুলি চিন্তা আমার আছে, আমি কেটে শেয়ার করবো এখন।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
যেমন একটা কী বলবো, ফিলসফি বা পার্সোনাল ফেথ আমি এখনও খুব বিশ্বাস করি যে আমাদের মতো দেশ, মানে এখন সত্যিকার অর্থেই লেভেল প্লেইং একটা অপরচুনিটি আসছে আমাদের মতো দেশ যারা অনেক পিছানো ইকোনমিক্যালি। লেভেল প্লেইং অপরচুনিটি কীরকম, মানে ওয়েব আমি মনে করি গ্রেট ইকুয়ালাইজার। এই যে কথা কথা আপনাদের এটা যেখানে যাচ্ছে গুগল টিউব বা বিভিন্ন এতে, তো এটা তো আসলে ভাবাই যায় না এরকম একটা গ্লোবাল অডিয়েন্স। মানে অফকোর্স আই ফিল থ্যাঙ্কফুল টু ইউ, বাট এরকম একটা গ্লোবাল অডিয়েন্স পেতে গেলে আমার CNN বা কারোর সাথে কন্ট্রাক্ট করতে হতো, কথা কথা, তাই না? ইন্টারনেট এখন এটা কি যে কোনো ইন্ডিভিজুয়াল এটাতে পাচ্ছেন। সো ওয়েব ইজ এ গ্লোবাল ইকুয়ালাইজার। এখানে আমি মনে করি একটা বড় সুযোগ আমাদের মতো দেশগুলোর, আমাদের এই ইকোনমির ইয়াং ট্যালেন্টস যারা আছে, আপনারা জানেন পেজ ফ্লেক্স করেছে বাংলাদেশের ইয়াং ছেলেরা, তারা অনেক কিছু করেছে যেখানে গুগলকেও অনেকখানি পিছনে ফেলে দিয়েছে। সো আই স্ট্রংলি বিলিভ যে এটা একটা বড় অপরচুনিটি আমাদের এখানকার ছেলেমেয়েরাই এই এই ইয়েতে সফটওয়্যারেই অনেক বিপ্লব ঘটাতে পারে। আর আরেকটা ফেইথ আমি করি ইয়াংদের খুব ভিতরে রাখা উচিত যে ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এটা যদি বিশ্বাস না হয় লিনা স্টারবার্জের দিকে আমাদের তাকানো উচিত, এটা যদি বিশ্বাস না হয় ডক্টর টিম বার্নার্স-লির দিকে তাকানো উচিত। আমরা এটা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়াজ ইনভেন্টেড বাই সিঙ্গেল পার্সন, দ্যাটস টিম বার্নার্স-লি, তাই না? তো আমি যেটা বলছি যে যেমন এখন ওয়েব 2.0-তে অনেক কথা শোনা যায় যে ইনফ্যাক্ট আমাদের এই এই যে জিনিসটা আলোচনাটা এটা ওয়েব 2.0-এরই অনেকটা অবদান, তাই না? যে যেখানে সোশ্যাল নেটওয়ার্কিং বাড়ছে, যেখানে ব্লগিং বাড়ছে, যেখানে ট্যাক্সোনমির বদলে ফক্সোনমি আসছে, তাই না? সো এই যে নেটওয়ার্ক ডেটা এটার থেকে ইউজ করে ভ্যালু ড্রিভেন আরও অনেক ভ্যালু অ্যাড করা, প্রচুর ইন্টেলেকচুয়াল আউটপুট আসতে পারে এবং ইয়াং মাইন্ড ফ্রেশ মাইন্ড এখানে হাইলি কন্ট্রিবিউট করতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ট্রেনটা মিস করেছি, আমাদের গ্র্যান্ডফাদাররা বড়জোর নীল চাষ করেছে, আমি তাদের দৌড় দিচ্ছি না, তাদের হয়তো তেমন উপায় ছিল না, কিন্তু এখন আমরা তো ওই নীল চাষ না আরও অনেক বেশি কিছু চাষ করতে পারি। সো আই থিঙ্ক দিস হাই টাইম আমাদের যে এখানে যারা ইয়াং অ্যাসপায়ারিং ইন্ডিভিজুয়ালস আছে তাদের এই লোকাল মার্কেটে সামান্য টেলিকম জবের এটা একটা স্পোরাডিক থিং, আই এম শিওর, মানে আইটি ইজ নট ডেড অ্যাট অল। যে এটা বলা হয় যে ওয়েব 2.0 সে 2001-এ কী করে ওই যে আপনার যেটাকে বলে .com বাস্ট, তাই না? .com কোম্পানিগুলি যেখানে গেল, এবং আমি খুব এটার সরাসরি শিকার কারণ ক্যালিফোর্নিয়াতে আমারও একটা ছোট্ট ইনভলভমেন্ট ছিল একটা কোম্পানি, আমি সো কল্ড ডিরেক্টর অফ টেকনোলজি টাইপের ছিলাম আর কি। তো যাই হোক, আমার বেশি ডিরেক্ট পয়সা টসা যায় না, হয়তো জিনিসটা খুব একটা গ্রো করে না এই কোম্পানিটা। তো যেটা বলছি যে তো ওইটা যাওয়ার পরেও কিন্তু ওয়েব মরে যায়নি, ওয়েব ইজ স্টিল দেয়ার, মানে ওয়েব ইজ এ গ্রেট ফেনোমেনা। এখন এটা নেক্সট, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে মানুষের লাইফকে এতখানি টাচ করছে সেটা কিন্তু একটা ওয়েব রেভলিউশন। সো এইখানে ভ্যালু অ্যাড করার প্রচুর স্কোপ আছে এবং বাংলাদেশি প্রত্যেকটা ইয়াং ইন্ডিভিজুয়াল যারা এখানে কিছু একটা করতে চায় তাদের সবার স্কোপ আছে। এটা এটা হবে আমার মানে ইয়াংদের প্রতি একটা বড় ইনভিটেশন।
ভাইয়া, আপনার এই কথাগুলো থেকে যেটা আসলে একটু সামারাইজ করে নিই, সেটা হচ্ছে যে আসলে আপনি ওই প্রবলেম হলে বেসিক্যালি উইন উইন একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেন, এবং আপনার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের যে ইয়াং জেনারেশনটা বের হচ্ছে তারা অনেক সম্ভাবনার একটা ক্ষেত্র সামনে তৈরি করবে। এবং আমার কাছেও আমি এই কথার সাথে একটা জিনিস যুক্ত করবো ভাইয়া, যে এই ক্ষেত্রে আসলে একটা ডিরেকশন দরকার হয়, এবং এই ডিরেকশনগুলি আসলে আমরা এই মেন্টরদের কাছ থেকে পেতে যাচ্ছি, এবং আমরা এটি তুলে ধরতে যাচ্ছি ইয়াং বা ফ্রেশ বা যারা এক বছর দুই বছর ধরে জব করছে যে বাংলাদেশের সফটওয়্যার ফার্ম আসলে কোথায় আছে এবং কোথায় যেতে পারে, এবং এই ভিশনটা আসলে আপনাদের আপনারাই দেখাতে পারেন, এবং এটার জন্যই আসলে আমাদের এই আয়োজন। তো ভাই, আমরা আমাদের আলোচনার আর খুব বেশি মানে শেষ করবো আমরা প্রায় আসলে, তো এর মধ্যে দু একটা জিনিস হলো আপনার কাছে আমি একটু জেনে নিবো, সেটা হচ্ছে বাংলাদেশে আপনি নিজেও একটু আগে বললেন যে টেস্টিং স্কোপটা এখন ধীরে ধীরে বাড়ছে, মানুষ কেরিয়ার হিসেবে নিচ্ছে, তো একটা কোম্পানির CTO হিসেবে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে টেস্টিং ব্যাপারে আপনার মানে আপনার আউটলুকটা কি, আপনি কীরকম করে ভাবেন এটাকে, আপনার ভ্যালুটা আপনি কীরকম দিচ্ছেন, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে টেস্টিংটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হচ্ছে?
সত্যি কথা বলতে কি, আমি বিশ্বাস করি যে এটা সফটওয়্যার পুরো ডেভেলপমেন্ট যেটা এটা সাইকেল আছে, এটার ভিতরে ইনগ্রেইনড হতে হবে। হ্যাঁ, টেস্টিং ইউনিট ঠিক আছে, কিন্তু টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, মানে টেস্টিং বা কিউএ মাইন্ডসেট আর একটু বিগার অ্যাসপেক্টে, এটা ডেফিনেটলি খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখন একটা কোম্পানিতে ডেডিকেটেড ফাংশন হিসেবে টেস্টিং আমাদের সফটওয়্যার কোম্পানিগুলির এখন আস্তে আস্তে বাড়ছে, এটা অবশ্যই বাড়বে, আমাদের কোম্পানিতেও আমরা এটা আরও আরও বেশি নিড ফিল করছি। তো এইটা আমাদের যেটা আসলে চিন্তাটা যেটা আনতে হবে যে যে আমার সফটওয়্যার ডেভেলপমেন্টেরই পার্ট আসলে টেস্টিং, মানে এটা আসলে পোস্ট অ্যাক্টিভিটি না। মানে আমি যেটা একটু আগে বলছি যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট ইজ এ মাইন্ডসেট, এটা ডেভেলপারদের মধ্যে দিয়ে দেওয়া। মানে এটা অনেকটা এরকম যে সাইন্টিফিক ডেভেলপমেন্ট, আমার ইঞ্জিনিয়ারিং প্রসেসের মধ্যে ম্যাচিউরিটি আনার জন্য আমার দরকার কোয়ালিটি অ্যাসুরেন্স, সিস্টেম ড্রিভেন থিং, তাই না? কিন্তু আমার আমি যদি প্রুভ করতে চাই, সে একটা সাইন্টিফিক্যালি প্রুভ করার বেস্ট উপায় কী? যে ইফ আই ক্যান টেস্ট ইট, তাই না? ফেইথের উপর তো সফটওয়্যার চলতে পারে না, ফেইথের উপর যদি না চলে তার মানে কি আমার টেস্টিং লাগবে। সো টেস্টিংটা ইজ এ মাস্ট। সো এখন আমাদের যেটা আমি আগেও বলছি, আমাদের ডেফিনেটলি ইম্প্রুভমেন্টের অনেক স্কোপ আছে। আই এম প্রিটি শিওর যে এখন আপনাদের মতো ইয়াং অ্যাসপায়ারিং ইন্ডিভিজুয়ালস অনেকেই আসছেন টেস্টিং প্রফেশনে, এবং আমার বিশ্বাস এইটা বাই ইট সেলফই একটা লুক্রেটিভ ক্যারিয়ার ট্র্যাক হওয়া সম্ভব।
আচ্ছা ভাই, আপনার কাছে লাস্ট প্রশ্ন হচ্ছে যে মিলেনিয়ামে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং এনভায়রনমেন্ট সম্পর্কে আপনি যেটুকু বলতেন, আমাদের ভিউয়ার্স আসলে মিলেনিয়াম সম্পর্কে একটু জানতো আপনার চোখ দিয়ে বেসিক্যালি।
জি হ্যাঁ, মিলেনিয়ামে আমরা যেটা কাজ করছি, আমরা এই মুহূর্তে আমাদের তিনটা মেজর এরিয়া স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের মতোই বলা চলে। একটা হচ্ছে যে আমাদের শিওর, হ্যাঁ আমাদের কাছে হ্যাঁ শিওর, হ্যাঁ মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডে আমরা যেটা আসলে মেইনলি অপারেট করি অ্যারাউন্ড তিনটা লার্জ এরিয়াতে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের মতোই বলা চলে। একটা হচ্ছে যে আমাদের কোর একটা ইসলামিক ব্যাংকিং প্রোডাক্ট আছে, সেটাতে একটা বড় টিম কাজ করছে। আরেকটা এরিয়া হচ্ছে যে আমাদের অফশোর ডেভেলপমেন্ট, একটা আমরা ডেনিশ একটা কোম্পানির সাথে মাইন্ড ওয়ার্কিং নাম, ওদের সাথে একটা অফশোর ডেভেলপমেন্ট সেন্টার, ওদের লোকেশনটা আলাদা, বনানীতে আমাদের অফিস। ইনফ্যাক্ট আমি অনেকটা সময় ওখানেও ব্যয় করি মাঝে মাঝে, তো ওখানে আমাদের একটা কাজ এ হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের আরেকটা কয়েকটা ইউএস কোম্পানির সাথে ছোটো ছোটো অফশোর ডেভেলপমেন্ট টিমের মতোই আছে, এবং লোকাল মার্কেটে বিভিন্ন কাজ করা বিভিন্ন বড়ো কয়েকটা কোম্পানি যেমন কাজী ফার্মস বা কাজী গ্রুপ, তারপর বাংলাদেশ এয়ারফোর্স, ওদের আমরা গত 5 বছরের কাজ করছি। সো এরকম কিছু ইয়ে টিম আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম। এখন এইখানে আমাদের যেটা বলছেন কাজের এক্সপিরিয়েন্স যদি বলেন, শুরু থেকে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার কত 99-এর যখন সেপ্টেম্বর থেকে শুরু করি তখন একজন নিয়ে যাত্রা হরাইজনে, তখন একজন মানে সে বইটি গিয়ে আমরা 4 জন খুঁজছিলাম, ফাইনালি একজন ঠিকঠাক মতো পাওয়া গেছিল, একজন, তারপরে মাসে 2 জন, তো এইভাবে হাঁটি হাঁটি পাপা করে ধরেন এখন প্রায় কত যেটা বললাম 50-এর মতো। সো এখানে আমরা যেটা ইয়ে করছি যে আমাদের একটা ইয়ে আছে মিলেনিয়ামের নিজস্ব কিউএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেটা আমরা চেষ্টা করি যে মিনিমাম যে সাপোর্টিং অ্যাক্টিভিটিসগুলি আর্টিফ্যাক্টসগুলি সেটা যেন ফলো আপ করা হয়, যেমন ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট আমরা ইনশিওর করার চেষ্টা করি প্রজেক্টের শুরুতেই ক্লায়েন্টের সাথে, এটা নিয়ে আমাদের সমস্যা হয় স্পেশালি লোকাল ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্টের সাথেও মাঝে মাঝে হয়। তারপর আমাদের এমনি কোম্পানি ফাংশনে যা যা থাকে বিভিন্ন ফাংশন, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এগুলি তো আছেই। আর আমার সিনিয়র পার্টনার যিনি মোহাম্মদ ভাই, উনি মেনলি দেখাশোনা করছেন মোস্টলি মার্কেটিং অ্যাসপেক্ট, বিজনেস অ্যান্ড কিছুটা ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এগুলিও। আমাদের এখানে ট্রেনিংয়ের একটা ইনহাউস আমরা চেষ্টা করি, অন দ্য জব ট্রেনিং। আমি প্রথম দিকে এটা এখন একটু কম সত্যি কথা যেটা একটু হচ্ছে, প্রথম দিকে আমরা মোটামুটি বাংলাদেশে পায়োনিয়ার মোডেই বলা যাবে 99-2000 দিকে রিগোরাস ট্রেনিং একটা ইয়ে থাকতো, তারপরে 2002-2003 দিকে আমরা এটাকে আবার সিস্টেমেটাইজ করার চেষ্টা করছি। ওই এক্সপিরিয়েন্সগুলি আমি এখন একটু কাজে লাগানোর চেষ্টা করছি, যেটা বেসিসের সাথে হচ্ছে বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে হচ্ছে। সো মিলেনিয়ামের ওভারঅল কত 8-9 বছরের এক্সপিরিয়েন্স বা ওয়ার্কিং এনভায়রনমেন্টটা মোটামুটি এরকম, বাট আই শুড বি ফ্র্যাঙ্ক যে আমরা যেরকম ড্রিমটা করেছিলাম 99-2000-এ, উই আর নট ইয়ার দেয়ার, মানে এটা বলতেই হবে। কিন্তু এটা দিয়েও ইয়াংদেরকে আমি এটুকু বলতে চাই যে এর মানে এই না যে এটা সম্ভব না, এটা সম্ভব। আমাদের হয়তো ডিফারেন্ট কিছু বিজনেস মডেল চিন্তা করতে হবে, ডিফারেন্ট কিছু উইনিং ফর্মুলা চিন্তা করতে হবে, যে একটা আসলে সাকসেস স্টোরি লাইক ইনফোসিস বা উইপ্রো, যেটা আমরা 99 কিছু ড্রিম করেছিলাম হয়তো আমরা একদিনে করতে পারবো, তো সেই দিক থেকে চিন্তা করলে হয়তো পারিনি, মানে হয়তো কি আসলে পারিনি, কিন্তু বাট দ্য হোপ ইজ স্টিল দেয়ার, মানে এটা হয়তো ডিফারেন্ট কোনো ফর্মুলা, হয়তো আইটি এনেবল সার্ভিসেসের সাথে আইটি সার্ভিসেস একটা কম্বিনেশন করে অফশোর মডেলটাকে আরও স্ট্রঙ্গার করে, এখন যেহেতু ওয়ার্ল্ড মার্কেট আবার বাড়ছে, ওরকম করে নতুন বিজনেস লিডারশিপ বা নতুন ডাইনামিক্স, নতুন ইনভেস্টমেন্ট অনেক অনেকভাবে করা সম্ভব।
আচ্ছা, তো ভাইয়া মিলেনিয়ামে হচ্ছে আপনার যারা জব করছেন তাদের টেকনিক্যাল ডেভেলপমেন্টের জন্য কি কোনো প্রসিডিউর আপনারা ফলো করেন?
জি জি, আমরা যেরকম মোটামুটি রেগুলার বেসিস ট্রেনিংয়ে পাঠানোর চেষ্টা করি, আমাদের একটা প্ল্যান থাকে, যেমন বেসিস যে বিভিন্ন ট্রেনিংগুলি অর্গানাইজ করে বা এর বাইরেও যেসব ট্রেনিং হয়, যেমন আমাদের লোকজনকে আমরা একসময় ব্যাঙ্গালোরেও পাঠিয়েছিলাম একটা ট্রেনিংয়ের জন্য, আবার দেশের বাইরেও মাঝে মাঝে যায়, তারপর ডেনমার্কেও গিয়েছিলো কিছুদিন আগে কয়েকজন। সো আমরা ওইটা মোটামুটি এনশিওর করি যে লোকজন যেন অন্তত প্রপার ট্রেনিং স্কিল গ্রোথ করার জন্য স্কিল গ্রোথ করে।
তো আপনাদের বেশ কিছু স্কিল ম্যাট্রিক্স আছে আমি লক্ষ্য করলাম, জি জি, তো এটা ব্যাপারে যদি একটু ছোট করে আপনি কিছু আসলে বলেন।
টু বি অনেস্ট, স্কিল ম্যাট্রিক্সটা আমরা ইন্টারনালি করার চেষ্টা করেছিলাম আগে, কিন্তু যেটা ওয়েবে দেওয়া হয়েছে এটা মোস্টলি ইটস এ মার্কেটিং টুল যেটা এ করা, বাট এগেইন ওইটা এ করা হয় কিছুটা হয়তো আউটডেটেড হয়েছে, কারণ আমরা খুব কনকারেন্ট থাকতে পারি না অনেক সময়। এটার মেইন অ্যাপ্রোচ হলগুলি যে কিছু হরাইজেন্টাল স্কিল আর কিছু ভার্টিক্যাল স্কিল যদি আনা যায় আর কি, যেমন আমরা কয়েকটা ট্র্যাকের কথা যেটা বলি আর কি, যেমন একটা ট্র্যাক হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্র্যাক, যদি আমরা ভার্টিক্যালি যদি ভাগ করি, তারপর আরেকটা ট্র্যাক যদি আমি বলি যে ডিজাইন ট্র্যাক, বা যেটা যেটা থেকে আমার টেকনিক্যাল লিডরা গ্রো করবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে ডেফিনেটলি প্রজেক্ট ম্যানেজার্স, তারপর অ্যানালিসিস সিস্টেম অ্যানালিসিস ট্র্যাক, আরেকটা ট্র্যাক টেস্টিং ট্র্যাক। তো এরকম বিভিন্ন ট্র্যাকের যে যে হরাইজেন্টাল স্কিলগুলি থাকা চাই, যে ওকে ডিসিপ্লিন টাইম ড্রিভেন, তো সেটার ইয়ে করে এক ধরনের ম্যাট্রিক্স বা এক ধরনের ইয়ে করার চেষ্টা আর কি, গ্রিড করার চেষ্টা।
আচ্ছা আচ্ছা, এটা তার পারফরমেন্সকে ইভ্যালুয়েট করার কি?
জি জি জি, এটা আমরা।
আচ্ছা আচ্ছা, আপনি কি ম্যাট্রিক্স থেকে আসলে একটা ডিসিশন নেন মাঝে মধ্যে, বা আপনারা কি এরকম একটা আউটলাইন করতে পারেন কিনা যে আপনার হিউম্যান রিসোর্স এখন কোন স্কেলে আছে এবং তাদেরকে ইম্প্রুভমেন্টের জন্য কি করা দরকার?
গুড কোশ্চেন, এটা থিওরিটিক্যালি উই ডু, প্র্যাকটিক্যালি মাঝে মাঝে উই ফল্টার। হ্যাঁ, আই হ্যাভ টু অ্যাডমিট টু ইউ, প্র্যাকটিক্যালি আমরা ঠিক যেই স্কেলে বা যে ফ্রিকোয়েন্সিতে করা উচিত সেটা সবসময় মেনটেন করতে পারি না, অনেক সময় সাবজেক্টিভ হয়, দ্যাটস ট্রু।
এবং ভাই ওই সূত্র ধরেই জাস্ট একটা প্রশ্ন দিয়ে আসলে শেষ করবো আপনার সাথে আমার আজকের এই মিট দ্য মেন্টর স্পেসিফিটি সেশন, সেটা হচ্ছে যে আমাদের সফটওয়্যার ফার্মগুলোর মধ্যে আসলে শেয়ারিংয়ের একটা ব্যাপার একদমই নেই, মোটামুটি বলতে কালচারই নেই আসলে। তো মিলেনিয়াম কি এটা মানে সাপোর্ট করে কি না, বা আপনাদের এরকম কোনো মানে আপনাদের কোনো ভিশন আছে কি না, বা আপনাদের ব্যাপারে কোনো আপনাদের ল আছে কি না যে আপনারা আপনাদের ডকুমেন্টেশন কারোর সাথে শেয়ার করতে পারেন, বা যে টুল আপনারা ইউজ করেন সেই ইনফরমেশনটা কারোর সাথে শেয়ার করতে পারবেন কি পারবেন না, এরকম কোনো ল বা রুল কি আপনারা আছে কি না?
হ্যাঁ, এখানে একটা ছোট্ট ব্যাপার আছে যে অনেক সময় যেটা হয় ক্লায়েন্টের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, যে ওই জন্য ওই ক্লায়েন্ট স্পেসিফিক ধরেন আমার অ্যানালিসিস ডকুমেন্ট বা ক্লায়েন্ট স্পেসিফিক যে টেস্টিং কেসগুলি বা টেস্ট কেসগুলি টেস্ট প্ল্যান যেটা, সেটা হয়তো পারাটা যাবে না, কারণ বাই কন্ট্রাক্ট যে ক্লায়েন্টের সাথে যেগুলি অপশন
এনডিএ থাকতে
এনডিএতে এনডিএর কারণে ওটা পারা যায় না, কিন্তু অ্যাজ এ স্পিরিট বা অ্যাজ এ ফিলসফি আমরা ডেফিনেটলি কোঅর্ডিনেশন বা কোলাবোরেশনে খুব ভীষণ বিশ্বাস করি। তা এখন আপনি বলতে পারেন যে তাহলে অ্যাচিভমেন্ট কি, খুব বড় হয়তো কিছু না, বাট এগেইন এটুকু আমি বলতে পারি 2000 আমরা যেরকম টেকনোভিস্তা একটা কোম্পানি বাংলাদেশে নাম করা, ওদের আমরা জার্মানি একটা প্রজেক্ট ছিল, ওদের লোকজন কয়েকজনকে আমরা ট্রেন আপ করে মেন্টর করে, আমি পার্সোনালি যেমন ইনভলভ
বোর্ডিং গ্রুপের টেকনোভিস্তা
কথা, হ্যাঁ হ্যাঁ, এখন যেটা বোর্ডিং ভিস্তা,
বোর্ডিং ভিস্তা
ওদের একসময় অফিস ছিল বনানীতে হাউস নাম্বার 67, তো ওদের সাথে আমরা কাজ করেছি। তারপর ডেটা সফট একসময় ওদেরও কিছু দরকার হয়, আমরা আমাদের মোটামুটি সিনিয়র একজন অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিস্টকে এক্সপার্টকে দিয়েছি, আমি নিজেও মাঝে মাঝে গিয়ে ওখানে আমরা দেখতাম। সো আমাদের ওই ইয়েটা ছিল যে ইন্ডাস্ট্রিতে, এখন আমি এটা অ্যাডমিট করি, আমাদের আমি কি মনে করি মানে আমার যেটা মনে হয়, এটা জানি না এটা ঠিক ডিফেন্সিভ টোন হয়ে যাবে কি না, আমাদের ইন্ডাস্ট্রি বা ওভারঅল যে লিডারশিপ, যে বিজনেস লিডারশিপ, যে 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 ভিশনটা, এইটাতে আমাদের মনে হয় আরও অনেক ইম্প্রুভ করার আছে, যে এটা শুধুমাত্র টেকনিক্যাল এক্সেলেন্স দিয়ে কিন্তু হবে না, মানে টেকনিক্যাল এক্সেলেন্স বা প্রোডাকশন ইজ অনলি ওয়ান পার্ট, কিন্তু বিজনেস ভিশন, বিজনেস স্ট্র্যাটেজি এটা কিন্তু আরেকটা বড় এরিয়া, এটা শুধু আমরা টেকিরা মিলে ঠিক করতে পারবো না, এটা আমাদের এন্টারপ্রেনারদের আরও লং ভিশনটা হতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে তাদের ভিশনটা শর্ট বা কিছুটা নন স্ট্র্যাটেজিক হওয়ার কারণে এই সমস্যাগুলি হয়, দেখা গেলো যে অনেক কোম্পানি টেকনিক্যাল লিড বা ডিজাইনার খুব চাচ্ছে কোলাবরেট করতে, কিন্তু সিইও বা মার্কেটিং পিপল অনেক সময় খুব প্যারানয়েড ফিল করছে, না এটা গেলে আমার এটা চলে যাবে বা কিছু একটা, তো ওই জায়গাটা সবারই উইন উইন ফর্মুলাটা বের করতে হবে। আর এই প্রসঙ্গে আমি জাস্ট কনক্লুডিং পার্টিটুকুই বলতে পারি, রিসেন্ট টাইমস আমি অ্যাটলিস্ট গত প্রায় বছর খানেক যাবো একটু সেলফ এক্সপ্লোরেশন করছি। আমি এটা করার প্রসঙ্গে আমি একটু চেষ্টা করছি মাঝে মাঝে কয়েকটা ইউনিভার্সিটি, তো অনেকটা শেখার ভঙ্গিতেই কিছুটা পড়ানো বা শেখানো, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। আমার এটা মনে হয় যে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রির উন্নতি করতে গেলে যে আমাদের এই যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ভিশন পার্টটাতে আমাদের অনেক কাজ করার আছে। আমি জানি এটা হয়তো আজকের টেকনিক্যাল মেন্টর হিসেবে এটা আমার কতখানি বলা ঠিক আছে, বাট মানে কতখানি কনটেক্সচুয়াল হচ্ছে, বাট এগেইন এই এই আলটিমেটলি দেখা যাবে টেকনোলজি মেন্টর বিজনেস মেন্টর এই উইনিং কম্বিনেশনটা যেদিন আসবে, এবং আই এম শিওর এটা খুব তাড়াতাড়ি হয়তো আসবে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেদিন কম্বাইন গ্রোথটা হবে। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ।
তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসকিউবিডির এই আয়োজন সম্পর্কে আপনার যদি কোনো সাজেশনস থাকে যে আমরা এটাকে আরও কীভাবে ভালো করতে পারি, আপনার সেরকম একটা কমেন্টস চাচ্ছি, আপনার যদি মনে হয় যে আমাদের এই জায়গাটি ইম্প্রুভ করা দরকার।
হ্যাঁ, প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ, যে আই এম ডেফিনেটলি ফিলিং ভেরি অনার্ড বাই দিস। তো এইরকম আমি খুব বিশ্বাস করি মানুষের খুব ভিতরের জিনিস হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিকগনিশন, তো এটা আপনারা যেরকম করছেন আইডেন্টিফাই করে, আসলে অনেক অনেক স্ট্রাগলার বা অনেক লোক আমাদের দেশেই আসে চারদিকে, এদেরকে আইডেন্টিফাই করে খোঁজা, অনেকে আসে হয়তো মানে প্রেস শাই, সামনে আসতে চায় না, কিন্তু তাদেরকেও এ করা, কিন্তু যেটা বলা যে সে শাই না হলে তার সাকসেস স্টোরিটা সবার সাথে শেয়ার করা বা তার চিন্তাভাবনাগুলি স্পেশালি ফর দ্য ইয়াঙ্গার জেনারেশন, তাদেরকে ড্রিম দেখানো, কারণ আমাদের মানুষ ড্রিম দেখতে কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছে, তো এরকম ড্রিমারদেরকে নিয়ে আসা। হ্যাঁ, যেরকম আরও অনেক অনেকে চরণচরণ আছে যেটা করছেন সেটা খুব ভালো। আমার আমার যেটা মানে একটু কম্বিনেশান আনা যে মেন্টরিংয়ের পার্সপেক্টিভে বিজনেস সাইডেও একটু আনা, যে আসলে টেকনোলজি অ্যালোন হয়তো এ হবে না, যে যারা ভিশন দেখে বিজনেস সাইডেও, যে সফটওয়্যার অ্যাজ এ বিজনেস এবং একই সাথে আইটি এনেবল সার্ভিস, যেটা আমার যেটা মনে হয় বিশুদ্ধ সফটওয়্যার ঠিক ওইভাবে প্র্যাকটিক্যালিও এক্সিস্ট করে না ওইভাবে, কারণ সব কিছু এখন সার্ভিস হয়ে যাচ্ছে। সে গুগল এটা কী কোম্পানি, এটা কি সফটওয়্যার কোম্পানি নাকি মিডিয়া কোম্পানি না সার্ভিস কোম্পানি, নানা রকম পার্সপেক্টিভ আছে। কিন্তু তো ওই জন্য আমি যেটা বলবো, যদি আপনারা পারেন সম্ভব হয় এটা হয়তো একটু ফোকাসে বাইরে যাবে, কিন্তু অন্য যেমন আইটি এনেবল সার্ভিসেস সাইডেও যারা কাজ করছেন, যাদের যে চিন্তাভাবনাগুলি যা লিডার্স, তাদেরকেও যদি আনেন এবং ওই ফোকাস করতে পারেন একটু লার্জার স্কোপে, ওইখানকার কোয়ালিটি ইস্যুসগুলি বা ওদের ড্রিমগুলি যদি শেয়ার করেন তাহলে একটু ভালো হয়।
হ্যাঁ ভাই, আপনার আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। এসকিউবিটি অবশ্যই আপনার আপনি যে সাজেশনটা দিলেন সেই সাজেশনটা নিয়ে ডেফিনেটলি কাজ করবে। সর্বশেষ আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মিড দ্য মেন্টর স্পেস কমিটি সেশনে আমাদের সাথে থাকার জন্য।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ফখরুল জামান ভাইয়ের কাছ থেকে শুনলেন তার এই দীর্ঘ 16 বছরের কেরিয়ারে তিনি কোন কোন অ্যাচিভমেন্টসগুলো অর্জন করেছেন, তার কেরিয়ার পাথটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা আজকে আসলে কথা বললাম তার এই মিলেনিয়াম সলিউশনস, মিলেনিয়াম কর্পোরেশন যিনি তৈরি করেছেন সেখানে তার বিভিন্ন রোল, তিনি কীভাবে সমস্যাগুলো রেজলিউশন করেন এবং কীভাবে রোলগুলো প্লে করেন, এবং আমরা তার কাছ থেকে জানলাম তার সফটওয়্যার R&D যে এক্সপার্টাইজ একটা এরিয়া রয়েছে সেখানে তার অ্যাচিভমেন্টগুলো, আমরা এছাড়া প্রসেসিনিক সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে তার থটসগুলো জানলাম, আমরা এনভায়রনমেন্ট জানতে পারলাম, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স জানতে পারলাম মিলেনিয়াম সম্পর্কে, এবং ওভারঅল আসলে আমরা আমাদের মিড দ্য মেন্টর্স বা এসকিউবিটিতে যে জিনিসটি হাইলাইট করার চেষ্টা করি সেটা হচ্ছে একজন মেন্টর কীভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টকে বা আমাদের এই আইটি এনেবল সার্ভিসগুলোকে, আমাদের এই বাংলাদেশের আইটি ফিল্ডকে একটা ডিরেকশন দিতে পারে, একটা স্ট্র্যাটেজি দিতে পারে, একটা গোল দিতে পারে, সেই ব্যাপারগুলোর প্রতি আমরা ফোকাস ছিলাম। এবং আমরা আশা করি ফখরুল জামান ভাইয়ের কাছ থেকে আমরা যে ডিরেকশনগুলো পেয়েছি, আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি, যারা ইয়াং প্রফেশনালস রয়েছে কিংবা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছে, যারা আইটি এনেবল সার্ভিসে জব করছে, তারা এখান থেকে একটা গোল বা ডিরেকশন ডেফিনেটলি পেয়েছে, এবং আমরা হোপ করছি যে বাংলাদেশ সফটওয়্যার ডেভেলপমেন্টের সেক্টরে এবং আইটি সেক্টরে দিন দিন থেকে দিনে আমরা আরও অনেক ভালো পথে যেতে পারবো। আমরা অসংখ্য ধন্যবাদ আছি ফখরুল জামান ভাইয়াকে তার এই মূল্যবান সময়ে আমাদেরকে এই ডিরেকশনসগুলো দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী পডকাস্ট সেশনে আবারও নতুন একটি মেন্টরসকে নিয়ে আপনাদের সাথে দেখা করার জন্য, এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
This program is sponsored by RD Tess, serious about quality.